This track was downloaded from FusionBD.com. স্বাগত সবাইকে কুয়াশায়, আর সাথে আছে আমি রাজ্য শর্মী, আর শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। শুরুতে একটা দারুণ খবর জানিয়ে দেব কুয়াশা সংক্রান্ত, সেটা হচ্ছে এবিসি রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান কুয়াশার বাছাই গল্পগুলি নিয়ে অন্বেষা প্রকাশন থেকে বের হয়েছে আর যে শর্মীর সম্পাদিত নতুন বই কুয়াশা। বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে, অর্থাৎ গতকাল থেকেই বইমেলাতে পাওয়া যাচ্ছে। আর অন্বেষা প্রকাশনের স্টলে স্টল নাম্বার জানিয়ে দিচ্ছে 247, 248 এবং 249। সুতরাং যারা কুয়াশা ভক্ত, কুয়াশার গল্পগুলিকে ভালোবাসো, তারা প্লিজ সংগ্রহ করতে ভুলো না। আর যারা চট্টগ্রামে আছো, যেসব বন্ধুরা, তাদের জন্য জানাচ্ছি যে তারা চাইলে বাতিঘর থেকে বইটি সংগ্রহ করতে পারো। এই ইতিমধ্যে এলাই আছে চিটাগং থেকে, লিখেছে ক্লাসিক নিয়ে গত কুয়াশায় কমেন্টস করেছি বলে আপু আপনি দুবার ঝাড়ি দিয়েছেন, তাই আজকে আর কোনো কমেন্টস করলাম না। না, ক্লাসিক নিয়ে কমেন্টস যেভাবে করেছে আমি ঠিক ঝাড়ি দিইনি, আমি কথাটা বুঝেই বলেছি, এটা ঝাড়ি মনে করলে তো আমার কিছু করার নেই। নাফিল এখানে, শারমিন আপু কুয়াশার অপেক্ষায় দীর্ঘ 100 বছর, কুয়াশার মধ্যে বসে আছি, কুয়াশা শুরু করবে না, এই তো শুরু হয়ে গেছে। আর লামিসা লিখেছ, শারমিন আপু ইয়োর ভয়েস ইজ সো সুইট, থ্যাংক ইউ। মাই নেম ইজ জাহিদ, উত্তরা থেকে লিখেছে শুভরাত, সবাইকে ভালো আছে নিশ্চয় সবাই, মাতৃভাষা ডে তাই আমি বাংলাকে ভালোবাসি এই গানটা শুনেছি। মাতৃভাষা ডে ভালোই বলেছ। ভৌতিক রাখি লিখেছে আপনি পথের কাটা স্টোরিটা অসম ছিল আসলেই। আর ফিরোজ আকিলপুর কুমিরা থেকে লিখেছে কি খবর শামিন আপু, কুমিরা আকিলপুর বাকিটা কি লিখেছে ভাই আমি একদম বুঝতে পারছি না। আর মিম লিখেছে গাজীপুর থেকে, হাই আপু কেমন আছে, আমি ক্লাস 10 পড়ি, তোমাকে সবসময় শুনি, আছে তোমাদের কুয়াশার বইটি কি গাজীপুরে পাওয়া যাবে এটা আমি ঠিক বলতে পারছি না, ঢাকায় পাওয়া যাবে, বইমেলায় পাওয়া যাচ্ছে, বাংলা বাজারের অন্বেষা প্রকাশনের যে দোকান আছে সেখানে পাওয়া যাবে, অন্যান্য জায়গায় নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে, তবে গাজীপুরে কখন পাওয়া যাবে সেটা আমি বলতে পারবো না সঠিক, দুঃখিত সে কারণে। আরো কে লিখেছে দেখি, দুর্লভ লিখেছে গাজীপুর থেকে, আপু আমি কৃষ্ণা, জয় সিফাত মন্টি একসাথে তোমাদের শুনছি, বাহ। মোহাম্মদ সজীব লিখেছেন হাউ আর ইউ শামিন আপু, ভয়ের গল্প শুনতে চাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল ম্যানেজমেন্ট। আচ্ছা, মোহাম্মদ মাহাদি লিখেছে চিটাগং থেকে, আপি তোমার কুয়াশা বইটা চিটাগং এ কোথায় পাওয়া যাবে? তো ঠিক আছে, আমি তো বলেই দিলাম বাতিঘরে পাওয়া যাবে চিটাগং এ, বাতিঘরে মধ্যে দুটো দোকান আছে, তা আন্দার জেলা একটা কোথায় আমি ঠিক জানি না, দুটো শাখা আছে, সেখানে যে কোনো একটাতে পাওয়া যাবে। আর মাসুদ লিখেছে আপনি আজকের কুয়াশা আশা করি খুব ভয়ের হবে, দেখা যাক। হৃদয় লিখেছে এই হোয়াটসঅ্যাপ আপু, আমার অ্যান্ড আমার গুলু গুলু সেতু ব্র কেমন আছে? আচ্ছা, সে হিম দ্যাট আই এম মিসিং হিম, ওকে বলে দেবো, সে সামনে আছে গিটার বাজে গান গাচ্ছে ওইদিকে স্টুডিওতে বসে। আর আচ্ছা, এটা কে লিখেছে চিটাগং থেকে, নামটা বোঝা গেল না, শামিন আপু আপনাকে সহ পুরো কুয়াশা টিমকে অনেক থ্যাংকস এত এফোর্ট দিয়ে কাজ করার জন্য, অনেক ধন্যবাদ যে আপনি বুঝতে পেরেছেন যে আমরা অনেক এফোর্ট দিয়ে কাজ করি এবং কুয়াশার টিম মোটামুটি বেশ বড় এবং সবাই যথেষ্ট এফোর্ট দেয়, অনেক ধন্যবাদ। আর কে আছে দেখি, আর এটা লিখে শামিন আপু আমি কুয়াশার সব এপিসোড শুনি, খুব ভালো লাগে, আই লাভ কুয়াশা, জিনু চিটাগং থেকে। ডেঞ্জার জয় লিখেছে মিরপুর পল্লবী থেকে, আপু কুয়াশার মতো দারুণ একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আপনাদের টিম কে অসংখ্য ধন্যবাদ। মুফরাত লিখেছে চিটাগং থেকে, এটা কোনো একটা ভাষা লিখেছে যেটা আমি উচ্চারণও করতে পারবো না, বুঝতে পারবো না, বাংলায় লিখুন। কিবিয়া লিখেছে রাঙামাটি থেকে, আপু কুয়াশা টিমকে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আমি এখন মাইন্ড কাচ্চি পাই, আমি বুঝলাম না আপনি মাইন্ড কাচ্চি পাই কেন। আর রাহাত লিখেছে গাজীপুর থেকে, আপু হাই, সুবর্ণাকে হাই বলে দাও। আচ্ছা সুবর্ণা, আমাদের সঙ্গে থাকো। আর ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। আমাদের আজকে কুয়াশার প্রথম ঘন্টার কাহিনী হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ফিরে আসা। গল্পটির প্রথম অংশ শুনবো এখন, যেটা পড়ে শোনাবো এই সেতু। তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে চলে যাবো পরের পর্বে। তার আগে জানিয়ে দিচ্ছি দারুণ একটা আরো একটা খবর আছে, সেটা হচ্ছে ABC রেডিও এবং রবি শোর জন্য একটা চমৎকার গানের কম্পিটিশনের আয়োজন করা হয়েছে, যার নাম হচ্ছে তোমার গানে দেখিয়ে দাও, যেখানে তোমরা যারা গান গাইতে পারো এবং নিজের লেখা নিজে সুর করা গান গাইতে পারো, নিজে একটা গান সৃষ্টি করতে পারো, তাদের জন্য দেশের গান লিখতে হবে, সুর করে সেটা গাইতে হবে নিজের কণ্ঠে এবং পাঠাতে হবে আমাদের ঠিকানায়। ঠিকানা হচ্ছে ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে abcgaan@gmail.com। চলে ওঠে আপন শক্তিতে রবি, ঝটপট গান পাঠিয়ে দাও। এখন শুরু করবো কুয়াশার আজকের প্রথম ঘন্টার গল্প। সঙ্গেই থাকো, আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221।
ট্রেন এসে থামলো পাহাড়পুরে, সুরকি বিছানো নিচু প্ল্যাটফর্ম। আমরা সিঁড়ি বেয়ে নেমে এলেন সমরেশ চৌধুরী। প্রায় 37 বছর পর পা রাখলেন এখানে। ট্রেন থেকে আরো কিছু প্যাসেঞ্জার নেমেছেন, সমরেশ বাবু এদের মধ্যে একেবারেই বেমানা। সেখানে দীর্ঘদিন বিদেশে থাকার জুলুস, সমস্ত যাত্রী চলে গিয়ে প্ল্যাটফর্ম এখন একদম ফাঁকা। সমরেশ চৌধুরী কোথাও যাননি, কাঁধে ছোট ব্যাগ নিয়ে এপাশ ওপাশ ঘাড় ফিরিয়ে দেখছেন বাল্যবন্ধু পুলিন তাকে নিতে এসেছেন কি না। পুলিন সামন্তর সঙ্গে তার বন্ধুত্ব সেই প্রাইমারি স্কুল থেকে। সমরেশবাবু লেখাপড়ায় বরাবরই ভালো ছিলেন, উন্নতি করতে করতে তিনি এখন ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক, গবেষক। সপরিবারে থাকেন সিয়াটেলে। পুলিনবাবু মাঝের স্টুডেন্ট, উচ্চাকাঙ্ক্ষাও তেমন ছিল না, রয়ে গিয়েছেন পাহাড়পুরে, কিসের জন্য একটা ব্যবসা করেন। সমরেশবাবু স্কুলের পাঠ শেষ হওয়ার পর বাবা এখানকার বাড়ি জমি বিক্রি করে কলকাতা চলে যান। তারপর থেকে নানা ব্যস্ততায় সমরেশবাবুর আর পাহাড়পুরে আসা হয়নি। পুলিনবাবুর সঙ্গে যোগাযোগ বলতে দু চারটি চিঠি, তাও বহুদিন হলো বন্ধ হয়ে গিয়েছে। এমন নয় তো পুলিনবাবু স্টেশনে এসে সমরেশবাবুকে না চিনতে পেরে ফিরে গিয়েছেন, ব্যাপারটা অস্বাভাবিক নয়। 37 বছরে মানুষের চেহারায় অনেক পরিবর্তন হয়। পুলিনবাবুর দেখা না পেলে খুবই সমস্যায় পড়ে যাবেন তিনি। বন্ধু পুলিন সামন্তের জন্যই সিয়াটল থেকে সমরেশবাবুর এখানে ছুটে আসা, সরাসরি আসেননি, কলকাতার বাড়িতে বড় লাগেজ রেখে একবেলার জন্য এসেছেন। সমরেশবাবু কাউকেই বলেননি পাহাড়পুরে আসার আসল কারণটা। সমস্যাটা নিজের কাছে গুরুত্বপূর্ণ হলেও ভালো করেই তিনি জানেন যে অন্যের চোখে বিষয়টা আজব এবং হাস্যকর। কলকাতার বাড়ির লোকেদের বলেছেন দেশের বাড়ি একবার ঘুরে আসি, অনেক বছর যাওয়া হয়নি। পুলিনবাবুকে চিঠিতে লেখেননি এখানে আসার আসল উদ্দেশ্য, কুশল বিনিময়ের সঙ্গে লিখেছিলেন, মার্চের 15 তারিখ সকালবেলা পাহাড়পুরে পৌঁছচ্ছি, স্টেশনে থাকিস। চিঠিটা সিয়াটল থেকে পোস্ট করেছেন ফেব্রুয়ারির শেষে। এত কম সময়ের মধ্যে উত্তরের প্রত্যাশাও ছিল না। এখন সন্দেহ হচ্ছে চিঠিটা কি আদৌ পেল পুলিন। ভাবনা শেষ করে সমরেশবাবু স্টেশন মাস্টারের ঘরের দিকে পা বাড়ান। ফেরার ট্রেন কটায় জানতে হবে। দুপা এগোতেই দেখতে পান পাজামা পাঞ্জাবি পরা একজন হুটতে পুটতে তার দিকে এগিয়ে আসছেন। চিন্তা এক সেকেন্ড লাগেনি বাল্যবন্ধুকে। পুলিনবাবু সামনে এসে এমন ভাবে কথা শুরু করলেন যেন 1 মাস আগেই দেখা হয়েছে দুজনের। বললেন, খুবই সরি, এমন একটা কাজে আটকে গিয়েছিলাম, দেরি হয়ে গেল আসতে, ট্রেনটাও ঢুকিয়েছে রাইট টাইমে, অন্যদিন আধ ঘন্টা অন্তত লেট থাকি।
কথা শেষ করে সমরেশ বাবুর কাঁধ থেকে ব্যাগটা হাতে নিয়ে পুলিন বাবু বললেন,
চল যাও যাও।
বন্ধুর সঙ্গে দেখা হয় বেশ নিশ্চিন্ত বোধ করছেন সমরেশ বাবু। স্টেশন চত্বরের বাইরে এসে বুক ভরে শ্বাস নিলেন তিনি। হাওয়ায় সেই পুরনো দিনের গন্ধ। আশপাশটা বিশেষ বদলায়নি, দোকানপাট কিছু বেড়েছে, মানুষজন চোখে পড়ছে একটু বেশি। পুলিনবাবু বললেন,
রিক্সা ভ্যান একটা চোখে পড়ছে না, এই ট্রেনটার প্যাসেঞ্জাররা সব নিয়ে চলে আছে, হেঁটে যেতে হবে, পারবি তো? গাড়ি ছাড়া চলাফেরা করার অভ্যাস নিশ্চয়ই চলে গিয়েছে তো?
পারবো, হাঁটতে পারবো, ভালোই লাগবে, বললেন সমরেশ বাবু। পুলিন বললেন,
চল শর্টকাটে নিয়ে যাবো, কষ্ট হবে না।
খানিকটা পাকা রাস্তায় হাঁটার পরই মাঠের পথ ধরলেন পুলিন বাবু। সমরেশ বাবু চারিদিকে তাকাতে তাকাতে চলছেন। এখানকার মাটি লাল, রুক্ষ, ধান চাষ কমই হয়, বিস্তীর্ণ ফাঁকা মাঠ, তাল, সুপারি গাছ, পুকুর, ছোটখাটো ঝোপ জঙ্গল। দূরে টিলার গায়ে সকালের রোদ, ওই টিলারের কারণেই এখানকার নাম পাহাড়পুর। নিজের ছেলেবেলার এলাকায় এসেও পুরোপুরি যেন বিফল হতে পারছেন না সমরেশ বাবু, কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। পুলিন কথা বলছেন কম। সমরেশ বাবু ভেবেছিলেন পুরনো বন্ধু তাকে দেখা মাত্র বুকে জড়িয়ে ধরবেন। সমরেশ বাবু অবশ্য ধরেননি, আর সেটা কি পুলিনের ধুলো মলিন পোশাক, কদিনের না কাটা দাড়ি, উস্কো খুস্কো চুলের জন্য? মাঝের সময়টাতে সত্যি দুজনের মধ্যে অনেক ফারাক হয়ে গিয়েছে, সম্পর্কটা ফের নিবিড় করতে চেয়ে সমরেশ বাবু বন্ধুকে বললেন, পুলিন তোর মনে পড়ে আমাদের স্কুল বেলার সেসব কথা, কত দুষ্টমি করেছি, লোকের বাড়িতে ফল ফুল পেরেছি চুরি করে, একবার তো হেসায়ের বাগানে গোলাপ চুরি করে ধরা পড়ে গিয়েছিলাম, পেয়ারা গাছে দুজনকে বেঁধে হেসার বাড়িতে খবর পাঠালেন। হাসি ফুটল পুলিন বাবুর মুখে, ওর চোখে ভেসে উঠছে ছোটবেলার দিনগুলো। উৎসাহ পেয়ে সমরেশ বাবু হাঁটতে হাঁটতে বলতে থাকলেন, বাড়িতে না বলে সুরালি জামে স্নান করতে গিয়েছি, রোদে মাথা না শুকানো পর্যন্ত ঘরে ফিরি, পিয়ালডুবির জঙ্গলে কুল জাম পাশে গিয়ে পথ হারিয়ে ফেলেছি, তারপর প্যান্ডেল গুলো বিনা টিকিটে যাত্রা দেখা,
তোর দেখছি সবই মনে আছে রে,
বিষাদ মলিন হাসি সহ বললেন পুলিন বাবু। খুশি হয়ে হ্যাঁ বলার বদলে চুপ করে গেলেন সমরেশ বাবু। সবকিছু তার মনে নেই, সেই কারণেই পুলিনের কাছে তার আশা, কথাটা দুম করে পাড়াও যাবে না। প্রথমত অকিঞ্চিতকর সমস্যাটা শুনে পুলিন অবাক হবেন খুব, একই সঙ্গে এটাও বুঝবেন যে স্বার্থের কারণে এতদিন পর সমরেশ বাবু শরণাপন্ন হয়েছে বন্ধু। নানা কথা গল্পের মাঝে সুকৌশলে প্রয়োজনটা মিটিয়ে নিতে হবে। সমস্যাটা তৈরি হয়েছিল ফেব্রুয়ারির মাঝামাঝিতে, ক্লাসরুমে লেকচার শেষ করে সমরেশ বাবু গিয়ে বসেছিলেন ইউনিভার্সিটির কফি কর্নারে, জায়গাটা 10th ফ্লোরে। কাঁচের দেয়াল ভেদ করে দেখা যাচ্ছিল সিয়াটেলের পাহাড় শ্রেণী অলিম্পিক। বছর প্রায় 300 দিন সিয়াটেল মেঘ কুয়াশায় ঢাকা থাকে, সেদিন উঠেছিল অদ্ভুত সুন্দর রোদ, পাহাড়ের মাথায় যেন সোনা গলো বরফ। ওখানে বসে কফি হাতে নিয়ে নিয়মিত স্মৃতি রোমন্থন করেন সমরেশ বাবু। ওই রোদের কারণে একটু যেন বেশি বেশি মনে পড়ছিল পাহাড়পুরের কথা।
পৌঁছে গিয়েছিলেন ক্লাস ফোরের একটা দিনে। হরিনারায়ণ বাবু তার পিরিয়ডে এসে বললেন, তোমাদের একটা কথা শোনাই যেখানে আমাদের পাহাড়পুরের কথা বলা হয়েছে। তিনি বললেন ছড়াটা, পলাশ ফুলে প্রদীপ জালে ডালে ডালে কুহু কুহু কোকিল ডাকে সাত সকালে, বাঁশির সুরে পাহাড়পুরে গড়ায় বেলা। এতদূর মনে করেই খটকা লেগেছিল সমরেশ বাবু, ছন্দ তো মিলল না। সাত সকালের পরে নিশ্চয়ই একটা লাইন আছে যার সঙ্গে গড়ায় বেলার মিল থাকবে, লাইনটা মিসিং, কিছুতেই মনে পড়ল না। ভারী অস্বস্তি শুরু হলো মনে, ভাবলেন একটু সময় দিলে অন্য কাজে ব্যস্ত থাকলে আপনিই মনে পড়বে, যেমন কারো নাম ভুলে গেলে হয়। সময় নিলেন সমরেশ বাবু। দুদিন কেটে গেল, মনে পড়ল না। যতই নানা কাজে ব্যস্ত রাখুন নিজেকে, ঘুরে ফিরে ছড়াটা মাথায় চলে আসছে। খিচখিচ করছে মন, কাজের ভীষণ ব্যাঘাত ঘটছে। হরিনারায়ণ বাবু ছড়াটি যার লেখা তার নাম বলেননি। ইন্টারনেটে ঘেটে লাভ হবে না। কলকাতার কয়েকজন আত্মীয় বন্ধুকে ফোন করে অসম্পূর্ণ ছড়াটা শোনালেন, তারা সম্পূর্ণ করতে পারলেন না। বললেন ছড়াটা প্রথম শুনছেন। ব্যাপারটা নিয়ে আর বেশি খোঁজাখুঁজি করেন, পাশে তার ছটফটানি দেখে স্ত্রী আর ছেলে মেয়ে ধরে নেন লক্ষণটা মাথায় খারাপে। সিদ্ধান্ত নিয়ে নেন পাহাড়পুরে যাবেন। একমাত্র পুলিনই বলে দিতে পারবে হারিয়ে যাওয়া লাইনটা। হরিনারায়ণ বাবুর বলা ছড়াটা ওর এতটাই ভালো লেগেছিল ঘুরতে ফিরতে বিড়বি করতেন। সমরেশ বাবু বলতেন, সারাক্ষণ মঞ্চের মতো ছড়াটা কেন আওড়াস, কি লাভ হয় তাতে? পুলিন বাবু বলতেন, ছড়াটা একটু ভেবে ভেবে বল, দেখবি দারুণ লাগছে, সত্যি যেন আমাদের পাহাড়পুর দেখে এটা লেখা। পুলিন বাবুকে চিঠি লিখে ছড়া লাইনটা জেনে নেওয়া যেত, তাতে বেশ খানিকটা অনিশ্চয়তা থেকে যাচ্ছিল। হঠাৎ এত বছর পর বন্ধুর চিঠিতে ছড়ার একটা লাইন জানতে যাওয়াটাকে হেয়ালে মনে হতে পারত পুলিন বাবু। হয়তো উত্তর দিতেন না, সেই কারণে সময় নষ্ট না করে দেশে আসার প্লেনের টিকিট কাটলেন সমরেশ বাবু। শুধুমাত্র ছড়ার একটা লাইনের জন্য এতটা পথ পাড়ি দেওয়ার কথা কাউকে বিশ্বাস করানো যাবে না। আবার সমরেশ বাবু এটাও জানেন এই সমস্যা বহু মানুষেরই হয়, তারাও ব্যাপারটা কাউকে জানান না। সামর্থ্য কুলালে ছুটে যান ছোট্ট স্মৃতি উদ্ধারে, স্মৃতি মানুষের কাছে বড় অমূল্য সম্পদ। যাক, এই সুবাদে কলকাতায় বাবা মা বাড়ির অন্যদের সাথে দেখা হলো। 10 বছর হয়ে গেল কলকাতায় আসা হয়নি।
কি মনে করে এখানে এলি?
পুলিন বাবুর কথায় সংবিত ফিরে পেলেন সমরেশ বাবু। প্রশ্নটা যে আসবে জানতেন, উত্তরও রেডি করা। তিনি বললেন, কিছুদিন ধরে ভীষণ এখানকার কথা মনে পড়ছিল, কলকাতায় আসার কথাই ছিল, ভাবলাম একবার ঘুরে যাই।
ভালোই করেছিস, যত বয়স বাড়বে দেখবি ছেলেবেলার কথা খুব বেশি করে মনে পড়ছে। আমারও তোর কথা ইদানিং খুব মনে পড়ত, চিঠিটা পেয়ে কি যে আনন্দ হয়েছিল কি বলবো তোকে।
বন্ধুর কথা শুনে আশ্বস্ত হলেন সমরেশ বাবু। যাক, পুলিন মনে কোনো অভিমান পুষে রাখেনি, নিজেকে এখন আর ততটা স্বার্থান্বেষী মনে হচ্ছে না। হাঁটতে হাঁটতে সমরেশ বাবু টের পেয়েছেন মাইতিপাড়া 55 তলা পেরিয়ে এসেছেন। সবই তার জেলা, আগে সবই মাটির বাড়ি ছিল, এখন দু একটা পাকা বাড়ি চোখে পড়ছে। এরপর চরকডাঙ্গা, ওখানেই পুলিনদের বাড়ি। সমরেশ বাবুদের বাড়ি ছিল আরো দুটি পাড়া ছাড়িয়ে, সেখানে যাওয়ার ইচ্ছে নেই পুলিন বাবুর। তাদের বাড়ি হয়তো ভেঙে অন্যরকম হয়ে গিয়েছে, দেখে মন খারাপ হবে। চরকডাঙ্গায় ঢোকার মুখে পুলিনবাবু সমরেশবাবুর ব্যাগ ফেরত দিয়ে বললেন,
আমাদের বাড়িটা নিশ্চয়ই তোর মনে আছে, গিয়ে বস। আমি আমি একটু বাজার দোকান ছেড়ে আসি, তুই আসবি বলা আছে বাড়িতে।
সমরেশবাবু পড়লেন অস্বস্তিতে, বললেন, হঠাৎ বাজার যাওয়ার কি দরকার, চল না একসঙ্গে ঢুকি।
পুলিনবাবু বললেন,
বারে বাজারে যেতে হবে না, এতদিন পর এলি, ভালো করে খাওয়াতে হবে না বন্ধুকে?
আপত্তি জানাতে যাচ্ছিলেন সমরেশবাবু, পুলিনবাবু কোনো কথা না শুনে হাঁটা দিলেন হনহন করে। মাঠের মধ্যে পায়ে চলার রাস্তা ধরে সমরেশবাবু চললেন বন্ধুর বাড়ির দিকে। টিনের চাল দেয়া মাটির বাড়িটার গায়ে পুলিনের মতোই বয়সের ছাপ লেগেছে। উঠোনের খাটিয়ায় বসে আছে পুলিনের আদরের একটি ছেলে, ধরে নেওয়া যায় পুলিনেরই পুত্র। উঠোনে চড়া মুরগিগুলোকে ছুঁড়ে ছুঁড়ে কি যেন খাওয়াচ্ছে। সমরেশবাবুকে দেখে সসম্ভ্রমে এগিয়ে এলো,
আসুন আসুন ভেতরে আসুন।
অভ্যর্থনায় খানিক স্বচ্ছন্দ বোধ করলেন সমরেশবাবু। তাকে খাতির করার কথা পুলিন বলে রেখেছে ভালো করে। মাটির দালানে উঠে এলেন সমরেশবাবু, প্রথম ঘরটায় ঢুকে বিষম একটা ধাক্কা খেলেন। দেয়ালে টাঙানো পুলিনের বড় সড় একটা ছবি, প্লাস্টিক ফুলের মালা ঝুলছে তাতে। একটু আগে যে পুলিনকে তিনি দেখে এসেছেন অবিকল সেই প্রতিমূর্তি, ছবি থেকে চোখ সরাতে পারছেন না সমরেশবাবু। পুলিনবাবুর ছেলে বলে উঠে,
আপনার চিঠি পাওয়ার দুদিন পরেই ঘটনাটা ঘটল, এমন ব্যস্ত হয়ে গেলাম আপনাকে দুঃসংবাদটা জানাতেই পারলাম না। এতদিন পর আপনার চিঠিতে দারুণ খুশি হয়েছিলেন বাবা।
সমরেশ ভেবে পাচ্ছেন না কি বলবেন। পাঁচ মিনিটও হয়নি পুলিনবাবুর সঙ্গে তার দেখা হয়েছে, এ কথা বললে পুলিনের ছেলে বিশ্বাস করবে না। ভূতের গল্পে এ ধরনের ঘটনা পড়েছেন, বাস্তবে হওয়া সম্ভব নয়। সমরেশবাবু একজন বৈজ্ঞানিক, ভূতের বিশ্বাস তার নেই। কোনো ভূতের অভিজ্ঞতা আজ পর্যন্ত সমরেশবাবুর হয়নি। তিনি এটাও জানেন ভূতের অস্তিত্ব দুর্বল মানুষের কল্পনাতেই সীমাবদ্ধ। কিন্তু আজকের এই ঘটনাটার মানে কি, কোনো একটা রহস্য তো আছে নিশ্চয়ই, নাকি এটা একটা নিছকে ঠাট্টা? একটু পরেই পুলিন বাড়ি ঢুকে এসে বলবে, সময় ঘুরকে দিলাম বলতো। সহজে ঠকতে রাজি নন সমরেশবাবু, নিজের বিস্ময় গোপন করে বন্ধুপুত্রের কাছে জানতে চাইলেন, কবে হল?
এই তো এক মাসও হয়নি
বলে পুলিনবাবুর ছেলে চেয়ার দেখিয়ে বললেন,
আপনি বসুন না।
বসলেন সমরেশবাবু। এতক্ষণে লক্ষ্য পড়ল পুলিনবাবুর ছেলের মাথায় চুল বেশ ছোট, বোঝাই যাচ্ছে কিছুদিন আগে মাথা ন্যাড়া করেছিল। সমরেশবাবু ফের জিজ্ঞেস করলেন,
কি হয়েছিল? রোড অ্যাক্সিডেন্ট, বাসে করে মহাজনের কাছে শাড়ি আনতে যাচ্ছিলেন, লরি ধাক্কা মারে, গ্রামের লোকজন হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, বহু প্যাসেঞ্জার মারা যান।
ছেলেটির কথার মাঝে ঘরে ঢুকলেন পুলিনবাবুর সাদা শাড়ি পরা স্ত্রী, এক মেয়ে পুত্রবধূ, নাতি নাতনি। সমরেশবাবুর জন্য চা জলখাবার এলো, বাড়ির প্রত্যেক সদস্য প্রয়াত পুলিনবাবুকে নিয়ে কিছু না কিছু বললেন। পুলিনবাবু নাকি বাল্যবন্ধু সমরেশবাবুর কথা হামেশাই বলতেন, তখন গর্বে উজ্জ্বল হতো ওর মুখ। একযোগে এত মানুষের অভিনয় করে যাওয়াটা বেশ আশ্চর্যের। এদিকে সমরেশবাবু কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না পুলিনবাবু আর ইহজগতে নেই। বন্ধুর মৃত্যুর ঘটনায় ঠিক মতো শোক প্রকাশ করতে পারছেন না তিনি। পুলিনবাবুর বাড়ির লোক হয়তো ভাবছেন মানুষটা আবেগহীন নিষ্ঠুর। দুপুর কেটে গেল, পুলিনবাবু বাড়ি ঢুকলেন না। বন্ধুর বাড়ির লোক সমরেশবাবুকে যত্ন করে খাইয়েছেন, বিশ্রাম করার জন্য ছেড়ে দিয়েছেন ঘর। আয়োজন সামান্য হলেও আন্তরিকতার কোনো ত্রুটি ছিল না। সমরেশবাবু এ বাড়ির লোকদের জন্য কলকাতার মিষ্টি, বিদেশি সাবান, পারফিউম টুকটাক জিনিস উপহার হিসেবে এনেছিলেন। সেগুলো দিতে তারা খুবই খুশি হলেন। বিকেলের গোড়াতেই সমরেশবাবু ও বাড়ি থেকে বেরিয়ে আসেন। মেইন রাস্তা ধরে সমরেশবাবু চলছেন স্টেশনের দিকে। দ্বন্দ্বটা রয়েই গেল মনে। পুলিনের এমন আচরণের রহস্যটা উদ্ধার হল না। হঠাৎই খানিক দূর থেকে ভেসে এলো ডাক,
এই সমরেশ, সমরেশ দাঁড়া, আসছে।
মাঠ থেকে আসছে ডাকটা। সমরেশবাবু ঘাড় ফিরিয়ে দেখলেন, একগাল হাসি সমেত পুলিনবাবু অতি সংকোচের সঙ্গে বললেন,
কিছু মনে করিস না ভাই, এটুকু মিথ্যার আশ্রয় আমার নিতেই হল, নয়তো তুই কোথায় রেস্ট নিতিস বল? আমার তো এখন কোনো স্থায়ী ঠিকানা নেই।
সমরেশবাবু সবকিছু আরো গুলিয়ে গেল, তুই যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না।
বুঝাচ্ছি, চল মেইন রাস্তায় না গিয়ে একটু ফাঁকায় ফাঁকায় যাই।
মাঝে নেমে এলেন দুজনে। পুলিনবাবু বলছেন,
আসলে কি জানিস, এই অ্যাক্সিডেন্টে বাসের বহু লোক মরলেও কিছু মানুষ কিন্তু বেঁচে গিয়েছিল, যার মধ্যে আমি একজন। বাস নদীতে গড়িয়ে পড়ার আগের মুহূর্তে লাফ দিয়ে নেমে পড়ি, তখন ভোর, চারদিক কুয়াশা, হঠাৎ মাথায় এলো এই তো সুযোগ অভাবের সংসার থেকে পালানোর। অনেকদিন ধরে জোয়াল টেনেছি, বাড়ির লোক ভাবে নদীতে ভেসে গিয়েছি, তা অবশ্য হয়নি। অ্যাক্সিডেন্টে ক্ষত বিক্ষত কার একটা দেহকে আমার মনে করে দাহ কার্য সম্পন্ন করলো বাড়ির লোক। আমি আরো নিশ্চিন্ত হয়ে হেতায় সেতায় ঘুরে বেড়াতে লাগলাম। তোর চিঠি দেখে গিয়েছিলাম বলেই আজ নিতে এসেছিলাম স্টেশনে।
এতক্ষণে সমরেশবাবু বুঝতে পারলেন কেন তুলনামূলক নির্জন রাস্তা হাঁটা চলার জন্য বেছে নিচ্ছেন পুলিনবাবু। সমরেশবাবু বললেন, এটা কোনো রাস্তা হলো বেঁচে থেকেও লোকের চোখে মৃত হয়ে থাকা? মাঠ ধরে হাঁটতে হাঁটতে পুলিনবাবু বলতে থাকলেন,
আর পারছিলাম না রে, জীবনে অনেক কষ্ট করেছি, কত ধরনের চাকরি ব্যবসা কোনোটাতেই তো সফল হইনি, দুটো মেয়ের বিয়ে দিতে গিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি, ছেলে সেভাবে নিজের পায়ে দাঁড়ায়নি, ছোট মেয়ে পড়াশোনা করছে, ওরও বিয়েটা দিতে হবে, সব কাজ আমি ছেড়ে যেতে পারতাম না, দম ফুরিয়ে আসছি, তাই কটা দিন আগে না হয় আমি বাড়ির লোকের চোখে অতীত হয়ে গেলাম, এবার স্বাধীন হয়ে ঘুরবো ফিরবো, জীবনে তো কিছুই পেলাম না, তুই, তারপরে আমার অন্য সব স্কুলের বন্ধুরা কত কিছু পেয়েছিস তোর জীবনে, জীবনের শেষ দিকে এসে এটুকু মুক্তি কি আমার প্রাপ্য নয়?
থামলেন পুলিনবাবু, মাথার উপর দিয়ে একটা পাখি ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে, বাকি চারপাশটা ভারী নিস্তব্ধ। বিকেল নামছে সেই ছেলেবেলার মতো। ফের পুলিনবাবু বলে উঠলেন,
জানি তুই আমাকে স্বার্থপর ভাবছিস, এভাবে সংসার ছেড়ে পালিয়ে যাওয়াটাকে ভালো চোখে দেখছিস না, কিন্তু দেখ আমি না থাকাতে সংসার মোটেই ভেসে যায়নি, ছেলে আমার ব্যবসাটা ধরে নিয়েছে, শাড়ি নিয়ে বসে হাঁটে, দিব্যি চালাচ্ছে, আমি থাকতে ব্যবসার ধার ঘেসল না।
বন্ধুর অবস্থা শুনে খুবই বিমর্ষ হয়ে পড়লেন সমরেশবাবু, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। একসময় দুই বন্ধু হাতে হাত ধরে ঘুরে বেরিয়েছেন, খিদে পেলে একে অন্যের বাড়িতে খেয়ে নিয়েছেন, কোনো ভেদাভেদ ছিল না। আজ সমরেশবাবুর বৃত্তে মর্যাদায় কত উঁচুতে উঠে গিয়েছেন, পুলিনবাবু তলিয়ে গিয়েছেন ক্রমশ। গত 37 বছরে সমরেশবাবু ভালো করে খোঁজই নেননি বন্ধুর, উচিত ছিল নেয়া।
হ্যাঁ রে, তুই কি সত্যিই ছেলেবেলার কথা মনে করে এখানে এলি, নাকি অন্য কোনো কারণ ছিল? আমাদের গ্রাম স্কুল কিছুই তো ঘুরে দেখলি না,
বললেন পুলিনবাবু। সমরেশবাবু ভাবলেন এখন আর উদ্দেশ্য গোপন করার কোনো মানে হয় না, বন্ধু নিজেই নিজেকে লুকিয়ে রাখতে ব্যস্ত, অভিমান করার মতো মনের পরিস্থিতিও নেই। সমরেশবাবু এখানে আসার কারণটা বিশদে জানালেন। ছড়ার একটা লাইনের জন্য ওর এই আকুতিটাকে মোটেও তুচ্ছ তাচ্ছিল্য করলেন না পুলিনবাবু, বরং খুশি হলেন। বললেন,
আমি তো ছড়াটার কথা ভুলেই গিয়েছিলাম, কথাটা তুললি বলে খেয়াল পড়ল। অভাবের সঙ্গে লড়াই করতে গিয়ে ছেলেবেলার অনেক কথাই আজকাল আর মনে পড়ে না রে।
গোটা ছড়াটা কি তোর মনে পড়ছে? সাগ্রহে জানতে চাইলেন সমরেশবাবু। রহস্যের হাসি হেসে পুলিনবাবু বললেন,
পারছি মনে করতে, তবে এখনই তোকে বলবো না, একটা জায়গায় নিয়ে যাব, দেখবি তোর আপনিই মনে পড়বে। চল এখনই চল, ট্রেন আসতে অনেক দেরি।
পিয়ালজুড়ির জঙ্গলের গায়ে বিশাল একটা পাথর খণ্ড আছে, ছেলেবেলায় এখানে এসে বসতে দুই বন্ধু, আজও এলো। দূরে টিলাটার কাঁধে কমলা সূর্য, জঙ্গলের সামনে সারি দিয়ে ফুল ভর্তি পলাশ গাছ, দূর থেকে ভেসে আসছে মাদলের শব্দ। গলা খাঁধে রেখে পুলিনবাবু বললেন,
কিরে এবার মনে পড়ছে?
সমরেশবাবুর মুখ খুশিতে উজ্জ্বল হল, মনে পড়ে গিয়েছে হারিয়ে যাওয়া লাইন। বলে উঠলেন ছড়াটা, পলাশ ফুলে ফুলে প্রদীপ জ্বালে ডালে ডালে, কুহু কুহু কোকিল ডাকে সাত সকালে, ফাগুন দিনে পলাশ বনে নাচের মেলা, বাঁশি সুরে পাহাড়পুরের গড়ায় বেলা। পুলিনবাবু রিপিট করলেন, দুই বন্ধু সমস্বরে বলতে থাকলেন ছড়াটা, যেন দুজনেই সেই ক্লাস ফোরে। ওদের ছেলে মানুষ দেখে সূর্য বুঝি ডোবার আগে একটুক্ষণ দাঁড়িয়ে রইল। এদিকে ট্রেন যথাসময় চলে এল। উঠে বললেন সমরেশবাবু, পুলিনবাবু সঙ্গে এসেছেন স্টেশনে। জানলার পাশে বসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বন্ধুর দিকে তাকিয়ে হাসছেন সমরেশবাবু। এতক্ষণ যে কাজটা করতে বাধো বাধো ঠেকছিল সেটা করলেন, পাশে সামান্য টাকা রেখে বাকিটা বন্ধুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এটা রাখ, জানি এটুকুতে তোর সমস্যার বিশেষ কোনো সুরাহা হবে না, আপাতত চালিয়ে নে, আমি কলকাতায় ফিরে আরো পাঠাচ্ছি। প্রবল বেগে মাথা নেড়ে আপত্তি জানালেন পুলিনবাবু। বললেন,
দয়া দেখে তুই আমাকে ছোট করিস না সমরেশ, বহুদিন পর আজ বেশ সম্মান নিয়ে তোর সঙ্গে সময় কাটালাম, ভাগ্যিস ছড়ার লাইনটা ভুলে গিয়েছিলি।
ট্রেন হুইসেল দিল, টাকা পাশে পড়ে হাত দুটো বাড়িয়েছেন সমরেশবাবু। পুলিনবাবু হাত বাড়িয়ে ছুলেন বন্ধুর হাত। মুহূর্তে সমরেশবাবুর শরীরে বিদ্যুৎ খেলে গেল, পুলিনবাবুর হাত অসম্ভব ঠান্ডা, সিয়াটেলের বরফের চেয়েও শীতল। তাড়াতাড়ি হাত ছাড়িয়ে নিয়ে কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে রইলেন পুলিনবাবু। ওর ওরকম অপরাধী ভাবটার কারণ দিব্যি বুঝতে পারছেন সমরেশবাবু। বেচারা সারাদিন অতি সাবধানে সত্যিটা লুকিয়ে রেখেছিলেন, স্টেশনে নিতে এসেছিলেন দেরি করে, লোক চলাচলের রাস্তা দিয়ে বন্ধুকে নিয়ে চলাফেরা করেনি, করলে সমস্যা হতো, পুলিনবাবুকে কেউ দেখতে পেত না, সমরেশবাবুকে একা একা বকবক করতে দেখলে লোকে ভাবত পাগল। একেবারে শেষ মুহূর্তে আবেগ সংযত করতে পারেননি পুলিনবাবু, ছুঁয়ে ফেলেছেন বন্ধুর হাত। সমরেশবাবুর বুঝতে অসুবিধে হল না, তার বন্ধু অনেক আগেই চলে গিয়েছেন চিরস্থায়ী সত্যের দেশে, হাজার সূর্য বন্ধুর উষ্ণতা আর ফিরিয়ে দিতে পারবে না। কখন যেন ট্রেন ছেড়ে দিয়েছে, পিছিয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম, বন্ধুর উদ্দেশ্যে হাত নাড়তে গিয়েও পারেন না সমরেশবাবু, একেবারে অবশ হয়ে গিয়েছে। হাতে ঠিকঠাক সার ফিরল কলকাতায় এসে, পুলিনবাবুর স্ত্রীর নামে একটা ভালো অঙ্কের চেক কাটার পর, যদিও সেই টাকার চেয়ে ছড়ার লাইনটা অনেক দাম। চেকটা পড়তে ফেলে ছড়ার লাইন বুকে নিয়ে সিয়াটেলের প্লেন ধরলেন সমরেশবাবু।
বন্ধুরা এতক্ষণ শুনলেন ফিরে আসা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা, আর পড়েছে শোনাচ্ছিল সেতু। আর অনেকগুলো এসএমএস চলে এসছে ইতিমধ্যে, অনেকগুলো তো ছিল, কিন্তু তার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি কুয়াশার বন্ধুদের জন্য দারুণ একটা খবর। সেটা হচ্ছে এবিসি রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান কুয়াশার বাছাই গল্পগুলো নিয়ে অন্বেষা প্রকাশন থেকে বের হয়েছে আর যে শর্মিন সম্পাদিত নতুন বই কুয়াশা। বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে বইটি এবং পাওয়া যাবে পুরো বইমেলা পর্যন্ত, তাছাড়াও পরেও পাওয়া যাবে অন্যান্য জায়গায়। কিন্তু আগে বলি অন্বেষা প্রকাশনের স্টলের নাম্বার কত, স্টল নাম্বার 247, 248 এবং 249-এ প্লিজ সংগ্রহ করতে ভুলবেন না। আর যারা চট্টগ্রামে থাকেন তারা চট্টগ্রামের বাতিঘর বইয়ের দোকানে সেখান থেকে কুয়াশার বইটি পাবেন। তো ঠিক আছে, আমার আমাদের এখন একটা ছোট্ট বিরতি নিতে হবে, অর্থাৎ রাত 12টার খবর শুনবো, কিন্তু তার আগে দু একটা SMS পড়ে আমি বিরতিতে যাচ্ছি। একদম সব এই মুহূর্তে যে SMS টা আছে এসেছে আমাদের কাছে, সেটা হচ্ছে ওমর রনি লিখেছে বাটার সিগন্যাল থেকে, আমরা নিয়মিত কুয়াশা শুনি কিন্তু কোনো মেসেজ করি না, আশা করছি আজকের কাহিনী অনেক ভয়ঙ্কর হবে, প্লিজ ওয়েলকাম করো। আচ্ছা ওয়েলকাম করলাম। আর লিখেছে কামাল চিটাগং থেকে বাটার স্টোরি, থ্যাংক ইউ। শান্ত লিখেছে দ্য সং ইউ ইউজ টু প্লে আফটার দ্য শো ওয়াজ নাইস, উড ইউ প্লে দ্যাট অ্যাগেইন টুডে প্লিজ। কোনটা আমার তো মনে নেই কোন গান বাজিয়েছিলাম, স্পেসিফিক্যালি বলতে হবে, নামটা জানাতে হবে, হঠাৎ করে মনে করা সম্ভব না। আর লিখেছে মোহাম্মদ আলামিন তালুকদার, ঠিক আছে অনেক ধন্যবাদ যারা আরো লিখেছেন, সঙ্গেই থাকবেন, পরে আপনাদের ফিরে এসে আপনাদের SMS পড়বো। চলে যাচ্ছি রাত 12টার খবর শুনি, তারপর রাজ্য স্বামী আবার ফিরছে কুয়াশার মূল কাহিনী নিয়ে, সঙ্গে থাকবেন। আমরা একবার স্বাগত জানাচ্ছি কুয়াশার রাতে, সাথে আছি আজ শ্যামিন এবং সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল কাহিনী শুনবার। কাহিনীতে যাবার আগে জানিয়ে দিই কুয়াশার যারা ভক্ত, কুয়াশার যারা বন্ধু রয়েছে দীর্ঘ সময় ধরে, তাদের জন্য দারুণ একটা খবর আছে। সেটা হচ্ছে ABC রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান কুয়াশার বাছাই করার গল্প নিয়ে আমাদের জন্য অন্বেষা প্রকাশন থেকে বের করেছে আমার সম্পাদিত, অর্থাৎ আজ শর্মিন সম্পাদিত নতুন বই কুয়াশা। বইমেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে স্টলে আর চলে পুরো এই 21 বইমেলা পর্যন্ত, সব প্রতিদিনই পাওয়া যাবে স্টলে, বাদ বাকি অন্য সব অন্যান্য দোকানেও পাওয়া যাবে। এখন অন্বেষা প্রকাশন স্টলের নাম্বারটা জানিয়ে দিই আমি, যেখানে গেলে বইমেলা বইটি পাওয়া যাবে, সেটা হচ্ছে স্টল নাম্বার 247, 248 ও 249। তো সংগ্রহ করতে ভুলো না, যারা চট্টগ্রামে আছে চট্টগ্রামের বন্ধুদের জন্য জানিয়ে দিচ্ছি বাতিঘরে এই বইটি পাবে। আর এছাড়াও ঢাকা বইমেলা ছাড়াও বাংলা বাজারে অন্বেষা প্রকাশনের যে বইয়ের দোকান আছে সেখান থেকে সংগ্রহ করা যাবে। তো জানিয়ে দিলাম চমৎকার খবরটি। আর এই মুহূর্তে আমার সঙ্গে আছে, আমাকে শুনছে মোহাম্মদ রকিবুল আলম মঠবাড়িয়া থেকে, অনেক ধন্যবাদ। মঠবাড়িয়া তো শোনা যায় কিনা আমি জানি না, আমি খুবই অবাক হলাম এটা জেনে। সামিহা লিখেছে মগবাজার থেকে, স্টোরিতে অনেক জোশ হচ্ছে, থ্যাংক ইউ। আর আমি যদি একটা খুব অসাধারণ SMS এসেছে কুয়াশার জন্য, একেবারেই খুবই যথার্থ, এবং আমি জানতে চাই আসলেই যে ঘটনাটা কি, সেটা লিখেছেন ইকবাল রোড থেকে আসিফ, লিখেছেন আমি যদি অ্যালাইভ থাকতাম আমি আমার ঘটনাটা শেয়ার করতাম। আপনি যদি অ্যালাইভ না থেকে লিখতে পারেন টেক্সট, তাহলে আপনি ঘটনাটাও শেয়ার করতে পারবেন। তো আমি খুব ইন্টারেস্টেড আমার পুরো কুয়াশা টিম সহ আপনার ঘটনা জানবার জন্য। জীবন লিখেছে ঢাকা বাংলাদেশ থেকে, বাংলাদেশ অল ফোর্স অ্যাটাক USA, কিছুই বুঝলাম না। আচ্ছা আমি, আচ্ছা নিপা লিখেছে আপু আমি যদি কুয়াশার জন্য গল্প লিখে নিজে তোমাদের অফিসে নিয়ে আসি তাহলে তুমি কি নেবে ঠিকানাটা জানো? অবশ্যই নিব, অনেকেই কুয়াশার জন্য গল্প লিখে দিয়ে গেছেন, পৌঁছে দিয়ে গেছেন, কেউ ইমেল করে পাঠিয়েছে। তা আমি ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, তুমি লিখে নাও, ABC রেডিও ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আর প্রথম আলোর যে অফিস আছে তার পাশের বিল্ডিংটাই, পাশের বিল্ডিং এ ABC রেডিওর অফিস। সাগর লিখে শ্যামিন আপু কেমন আছো, তুমি আমার মেসেজ কোনোদিন পড়ো না, আজকে পড়লাম তো। ইমরান লিখেছে ঢাকা থেকে ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়লো গল্পটা শুনে। আর ঠিক আছে, এখন আমরা আরেকটা গল্প শুনবো, কুয়াশার মূল কাহিনী শুনবো। আজকে কুয়াশার মূল কাহিনী লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিৎসারি, আর সাউন্ডে ছিলেন খালিদ, আর নাটকের শো পরিচালনা করেছেন শেগুফতে আবুছারি। তো ঠিক আছে, গল্পের নামটি এখন বলছি না, গল্পটা শুনবো তারপরে। আর প্রথম অংশটি এখন শুনছি, অর্থাৎ প্রথম পর্বটি এখন শুনবো, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো পরের পর্ব নিয়ে। আজ শামিন আছে আপনার সঙ্গে, আর আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 90.2। লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221।
পূর্বাইলে একটি বাড়ি থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মেয়েটির কোনো পরিচয় পাওয়া যায়নি। বাড়ির দারোয়ান বলছে, একদিন আগে অপরিচিত একটি মেয়ে ও একটি ছেলে বাড়ির ভেতরে ঢোকে, পরে তাদের আর বের হতে দেখা যায়নি। এদিকে মেয়েটির ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, মেয়েটিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে বাড়িটির অন্যান্য বাসিন্দারা কোনো আওয়াজ শুনতে পায়নি। এদিকে দারোয়ানের বর্ণনা অনুযায়ী পুলিশ একটি প্রতিকৃতি তৈরি করে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। প্রতিকৃতির সাথে মিলে যাওয়া কোনো ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে 20,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
আমাদের চারপাশে যা কিছু ঘটে সবই স্বাভাবিক ঘটনা, এমনকি দুর্ঘটনাগুলো স্বাভাবিকভাবেই আমাদের সবার জীবনে আসে, কারণ সেগুলো আমাদের জীবনেরই অংশ। এটা তো কথাতেই আছে, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ। কিন্তু সবার জীবনে কি এই সুখ দুঃখের খেলাটা অন্যদের মতো করে জমে ওঠে? সবার জীবনে কি দুঃখের পরে সুখ আর সুখের পরে দুঃখ আসে? কখনো তাকিয়ে দেখেছেন আপনার আশেপাশে? দেখেছেন কি কাউকে যে জীবনে শুধুই সুখী, যার কোনো দুঃখ নেই? আর এমন কাউকে কি দেখেছেন যে সারা জীবন শুধু কষ্টই করে যায়, প্রতিটা দিন অজস্র কষ্টের বিনিময়ে সে শুধু ভাবে এবার হয়তো সুখের দেখা মিলবে, কিন্তু সে আশায় আশায় বসে থেকে আর সুখের দেখাই পায় না? এমন মানুষ সত্যিই মেলা ভার। আজকের গল্পটা সুমি আর তার পরিবারকে নিয়ে। নির্ঝঞ্ঝাট ছিমছাম একটা পরিবার, বাবা মা আর দুই বোনকে নিয়ে ছোট্ট একটা পরিবার। হাসি মজা খুনসুটিতে কেটে যায় ওদের দিন। বাবা মা আর ছোট বোন উর্মি গেছে গ্রামের বাড়িতে, আর বড় বোন শহরে পড়াশোনা করে, তাই ওখানেই থাকে। সুমির আর গ্রামের বাড়ি যাওয়া হয়নি, কারণ সামনের সপ্তাহ থেকে ওর পরীক্ষা শুরু। কিন্তু এদিকে বাড়িতে একা একা মনও টিকছে না, তাই রাতের খাওয়া দাওয়া শেষে বসে বসে টিভি দেখছিল। একটি সাধারণ পরিবারের সাধারণ একটা গল্প। কিন্তু মাঘ মাসের কোনো এক রাতে ওদের সাদা মাটা জীবনে কোত্থেকে এলো যেন এক কাল বসেছি ঝড়। রিমোট দিয়ে টিভিটা বন্ধ করতেই মনে হলো পেছনে কে যেন দাঁড়িয়ে আছে। পেছন ফিরে তাকাতেই সুমির মনে হলো একটা আচ্ছা আলোর মতো থেকে কটা ছায়া সরে গেল যেন। কে? নিশ্চয়ই কেউ ঢুকেছে বাড়িতে। সুমি ধীর পায়ে এগোতে থাকে রান্নাঘরের দিকে। ওখানে রাখা আছে ওর খুব প্রিয় সবজি কাটার ছুরি। সুমি রান্নাবান্না করতে খুব পছন্দ করে, তাই রান্নাঘরের সব কিছুই তার খুব প্রিয়, বিশেষ করে এই ছুরিটা। এটা ছোট মামা কোরিয়া থেকে এনে দিয়েছিল, খুব ধার। আপাতত ওটা দিয়ে আত্মরক্ষার পরিকল্পনা করে সুমি। ছুরিটাতে হাত দিতে যাবে, অমনি কে যেন পেছন থেকে এসে মুখ চেপে ধরে সুমির হাত থেকে পড়ে যায় ছুরিটা। মাথায় প্রচন্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে সুমির। তারপর তার সাথে কি হয়েছে কিছুই জানে না সে। বহুক্ষণ পর জ্ঞান ফিরল সুমির। চোখের সামনে সব কিছু এখনো কেমন যেন ধোয়াতে লাগছে। মাথার কোনো এক জায়গা প্রচন্ড ব্যথা, কিন্তু কোথায় ব্যথা সেটাও বুঝে ওঠার শক্তি যেন হারিয়ে ফেলেছে সে। অনেক কষ্ট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করছে সুমির। ওটা তো সামনে কেউ একজন বসে আছে, একটা ছেলের ছায়া। হ্যাঁ, এই ছেলেটার ছাই তো দেখেছিল তখন সে। ধীরে ধীরে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে ছেলেটার প্রতিচ্ছবি। আরে, এই ছেলেটাকে তো সুমীর আগেও দেখেছে। কোথায় দেখেছে? হঠাৎই ধক করে উঠল সুমীর বুকের ভেতরটা। একটু আগে এই ছেলেটার ছবি তো দেখাচ্ছিল টিভিতে, একটা মেয়েকে মেরে ফেলে পালিয়ে বেড়াচ্ছে সে। এই ছেলেটা এখানে কি করছে? ও তো একটা খুনি। তবে কি, তবে কি এখন সুমীকেও সে?
তুমি এখন ঠিক আছো তো? আমি সত্যিই খুব সরি, আমি তোমাকে আঘাত করতে চাইনি। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি একটু স্থির হও, আমি তোমাকে সব খুলে বলতে চাই। না, আমি তোমার মুখ খুলব না। যতক্ষণ না তুমি আমার কথা শুনছো, ততক্ষণ তুমি এভাবে আটকে থাকবে। প্লিজ দেখো, তোমার কি নাম আমি তা জানি না, তুমি যেই হও না কেন, আমি তোমাকে আবারও বলছি, আমার কথা শোনো, তারপর আমি তোমার সব বাঁধন খুলে দেবো। আমি কথা দিচ্ছি, বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি যা যা বলছি তুমি শুধু তা মন দিয়ে শোনো। তুমি টিভিতে একটু আগে খবরে আমার ছবি দেখেছো, কিন্তু বিশ্বাস করো, আমি কোনো খুন করিনি, আমি ওই মেয়েটাকে চিনিই না। আমি ওই বাড়িটাতে গিয়েছিলাম সত্যি, কিন্তু অন্য একটা কাজে গিয়েছিলাম, ওই মেয়েটা আমার সাথেই ছিল না। আমি যখন বের হয়ে আসি বাড়িটার গিয়েতে দারোয়ানটা ছিল না, তাই সে আমাকে বের হতে দেখেনি। আমি বুঝতে পারছি না আমি কিভাবে এর মধ্যে ফেসে গেলাম, আর কিভাবে এর থেকে মুক্তি পাবো, আমি সত্যিই জানি না কিছু। একটা মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা ইলেকট্রনিকের দোকানের সামনে দেখি টিভিতে আমার ছবি দেখাচ্ছে। আমি পুরো থ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, তারপর দেখলাম লোকজন আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। তারপর এই দুই দিন যে কিভাবে আর কোথায় কোথায় পালিয়ে বেড়াচ্ছি কিছুই জানি না। চারিদিকে আমার ছবি ছড়িয়ে দিয়েছে পুলিশ, কিন্তু সবাইকে কি করে বোঝায়? আমি যাকে চিনি না, জানি না, তাকে আমি কেন খুন করতে যাব? এই কদিন কিছুই পেতে পারেনি আমার। তোমার বাসায় খাবার দাবার কিছু আছে? আমাকে একটু খেতে দেবে? ও, তুমি কথা বলবে কি করে, আমি তো তোমার মুখ আটকে রেখেছি। আচ্ছা, তুমি আমাকে ইশারায় বলো, তুমি আমার কথা বিশ্বাস করেছো? তুমিও অন্যদের মতো আমাকে খুনি ভাবো না, বলো। ও, থ্যাংক গড, তুমি বিশ্বাস করেছো তাহলে। দাঁড়াও, আমি তোমার মুখ খুলে দিচ্ছি। আই এম সরি তোমাকে হার্ট করার জন্য, আমি সত্যিই খুব দুঃখিত, আমাকে মাফ করে দাও। আমার নাম জাকির, তুমি?
আমি সুমি।
এই বাসায় তুমি একা একা থাকো, তোমার ভয় লাগে না?
আমি একা থাকি না, আমার বাবা মার ছোট বোন থাকে, ওরা গ্রামের বাড়িতে দুদিনের জন্য বেড়াতে গেছে, কাল সকালে চলে আসবে। আর আমার বড় বোন শহরে হোস্টেলে থেকে পড়াশোনা করে।
আমাকে কয়টা দিন তোমাদের বাড়িতে থাকতে দেবে প্লিজ?
কিভাবে সম্ভব, কাল সকালে বাবা মা চলে আসবে, আর আর ওরা তোমাকে দেখলে কি ভাববে বলতো? আর তাছাড়া তোমাকে আমি কেনই বা বাড়িতে থাকতে দেবো? তুমি সত্যিই ফোন করেছো কিনা তা তো আমি জানি না, তোমার মুখের কথায় বিশ্বাস করে কি যুক্তিসঙ্গত কথা? আর তাছাড়া বাবা মা যদি তোমাকে দেখে চিনেখানে, তারাও যে আমার মতো তোমার কথা বিশ্বাস করবে তার কোনো গ্যারান্টি আছে?
তাও তো ঠিক, এটা তো আগে আমার মাথায় আসেনি। ওনারা যদি সত্যি আমাকে চিনে ফেলে আর আমাকে পুলিশের কাছে ধরিয়ে দেয়, তাহলে তো আমি সত্যিই বিপদে পড়ে যাব।
এই জন্যই তো বলছি তুমি চলে যাও, অন্য কোথাও গিয়ে আশ্রয় নাও।
তা ঠিক, কিন্তু কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছি না। যা মনে হচ্ছে আমাকে পুলিশের হাতে ধরা পড়তেই হবে, সে আজ হোক আর কাল, আর অকারণে শাস্তি ভোগ করতে হবে।
তুমি না বললে তোমার খিদে পেয়েছে?
আর খেয়ে কি হবে, একেবারে জেলের ভাতই খাবো।
আচ্ছা থাক, তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকো।
মানে সত্যি? কিন্তু তোমার বাবা মা?
সে আমি সামলে নিব, বলবো তুমি আমার কলেজের বন্ধু, বাসায় কেউ নেই আর তোমার ভূতের ভয়, তুমি একা থাকতে পারো না তাই এখানে কিছুদিন থাকতে এসেছো।
কিন্তু ওনারা যদি আমাকে চিনে ফেলে?
আরে চিনবে না, কারণ আমাদের গ্রামের বাড়িতে টিভি নেই আর পত্রিকাও নেওয়া হয় না, তাই তারা জানবে না।
কিন্তু কাল ফেরার পর থেকে তো টিভিতে ঠিকই দেখবে আমাকে, আমার খবরটা তো একভাবে প্রচার করা হচ্ছে।
কেবল লাইনটা খুলে দেব, বলবো সাত দিন লাইন থাকবে না, আর তুমি নিশ্চয়ই সাত দিনের বেশি থাকবে না।
না তা থাকবো না, কিন্তু তোমার মাথায় তো অনেক বুদ্ধি, তোমাকে দেখে বোঝাই যায় না যে তোমার মাথায় এত বুদ্ধি।
আচ্ছা ঠিক আছে, আর বেশি প্রশংসা করতে হবে না, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি।
জাকিরকে সব কিছু বুঝিয়ে খেতে দেয় শুনে সব যেন গোগ্রসে খেয়ে ফেলে জাকির, তার মানে সত্যি কদিন খাওয়া দাওয়া হয়নি ছেলেটার। ছেলেটাকে দেখে মায়া হচ্ছে শুনে, যদিও মায়া করার মতো চেহারা মোটেও না ছেলেটার, কেমন হিংস্র হিংস্র একটা ব্যাপার আছে ওর চেহারার মধ্যে, কিন্তু তারপরও মায়া হচ্ছে শুনে। জাকিরের কথাগুলো শুনে ওর জন্য মায়া হচ্ছে, সত্যি বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে খুনটাও করেনি, কোনোভাবে ফেঁসে গেছে। জাকির কি বিশ্বাস করে ঠকবে না তো শুনি? জাকির খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল ড্রয়িং রুমের সোফায়, সুমি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল, দরজাটা ভালোভাবে আটকে দিল, ঘরের জানালাগুলো আরেকবার চেক করে দেখল ঠিক মতো লাগানো আছে কিনা, কেমন যেন একটা গা ছমছম করা ব্যাপার অনুভব করতে শুনি, কে জানে কেন এমন হচ্ছে। সকালবেলা হঠাৎই ঘুম ভেঙে গেল শুনি, মনে হলো কাল রাতে সবকিছু স্বপ্ন না তো, ধরফর করে উঠে ঘর থেকে বের হতেই দেখল জাকির তখনও ঘুমাচ্ছে, তার মানে না কাল রাতে সব কিছুই সত্যি। শুনে নিজে ফ্রেশ হয়ে রান্না করে গেল, নিজেদের জন্য নাস্তা বানালো, বাবা মারা দুপুরে এসে খাবে, ওদের জন্য রান্না বান্না করল শুনে। শুনে রান্না করতে খুব ভালোবাসে, বিশেষ করে হরেক পদের সবজি, সবজি কাটতেও যেমন মজা রান্না করতেও তেমনই মজা পায় শুনে। এর মাঝে জাকিরও উঠে পড়েছে, সুমির সাথে হাত লাগিয়ে ঘরের অনেক কাজও করে দিল সে, সব কাজ গুছিয়ে শেষ করতে করতেই সবাই চলে এল।
ওই যে বাবা মা চলে এসেছে, তোমাকে যা যা বলেছিলাম তোমার মনে আছে তো?
হ্যাঁ হ্যাঁ মনে আছে।
ও আর হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও বলতে দিও না যে তুমি রাতে এখানে ছিলে, বলবে সকালে এসেছো। আচ্ছা
আচ্ছা ঠিক আছে।
বাবা মা তোমরা চলে এসেছো, এত দেরি হলো যে?
আরে আর বলিস না, ট্রেন লেট ছিল।
আরে এই ছেলেটা কে? মা ওর নাম জাকির, ও আমার সাথে কলেজে পড়ে, ওর বাসায় সবাই খুব জরুরি কাজে বাড়িতে গেছে, ও যেতে পারেনি, আমাদের সামনের সপ্তাহ থেকে পরীক্ষা না সেই জন্য। এই জাকির বলো না।
জি চাচি, আমার আব্বা আম্মা কেউ বাড়িতে নেই আর আমার একা একা বাড়িতে থাকতে খুব ভয় হয়, আমার ভীষণ ভূতের ভয়, তাই কয়েকটা দিন আপনাদের বাড়িতে থাকতে দিলে খুব ভালো হতো, যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে।
তোমাদের এই শহরে আর কোনো আত্মীয় স্বজন নেই?
জি না চাচি, থাকলে কি আর আপনাদের এখানে থাকতে আসি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত জেরা করছো কেন ছেলেটাকে, এতটুকু ছেলে থাকলে থাকুক, তো কি হয়েছে বাইরের ঘরটা তো ফাঁকাই পড়ে আছে, ও তো ওখানেই থাকতে পারে।
জি না চাচা, আপনাদের অসুবিধা হলে থাক, আমি অন্য কোথাও ম্যানেজ করে নিব।
আরে না বাবা, আমাদের কোনো অসুবিধা হবে না, তুমি এখানেই থাকো।
কিন্তু চাচি,
এই দেখেছো তুমি এমনভাবে কথা বললে ছেলেটার সাথে, ও ভয় পেয়ে গেল, এখন তুমি নিজের মুখে ওকে থাকতে বলো, না হলে বেচারা চলে যাবে।
আচ্ছা বাবা ঠিক আছে, তুমি থাকো এখানে, আমাদের কোনো সমস্যা নেই। যাক সব সমস্যা মিটে গেল তাহলে।
আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব।
আরে ধন্যবাদ দিতে হবে না, এসো তোমাকে আমার ছোট বোনের সাথে পরিচয় করিয়ে দিই। উর্মি ওর নাম জাকির, জাকির ও উর্মি আমার ছোট বোন।
ও বোধহয় চায় না আমি এখানে থাকি, ওর বোধহয় আমাকে পছন্দ হয়নি তাই না?
আরে না, আমার ছোট মেয়েটা একটু কেমন যেন, মিশুক না, সুমি যেমন সবাইকে খুব সহজে আপন করে নিতে পারে, উর্মি আবার অমন না। আর আমার বড় মেয়ে রুমি তো সুমির চাইতে আরো অনেক বেশি মিশু। হয়েছে মা, এখন আর বড় মেয়ের কোনো কীর্তন শুরু করো না। কি হিংসুটা মেয়ে রে বাবা। ঠিক আছে যা, তুই আমার সবচেয়ে লক্ষ্মী মেয়ে। এখন হয়েছে, খুশি তো?
হ্যাঁ খুশি, খুব খুশি।
This track was downloaded from fusionbd.com.
সারাদিন বেশ গল্প গুজব করেই কেটে গেল ওদের। এদিকে সুমির যে আর এক সপ্তাহ পরে ফাইনাল পরীক্ষা, সেদিকে যেন ওর কোনো নজরই নেই। ওর বাবা মা ওকে বলতে বলতে ক্লান্ত। যতই বকাঝকা করা হোক না কেন, সুমিকে পড়তে বসানো খুবই কঠিন। পড়াশোনায় মেয়েটার একদমই মন নেই। সুমির অন্য দুই বোন আবার খুবই ব্রিলিয়ান্ট, ওদের ব্রেইনও খুব শার্প, আর পড়তেও খুবই পছন্দ করে ওরা। আনন্দ নিয়ে পড়লে এমনই রেজাল্ট ভালো হয়, আর পড়ায়ও মন থাকে। কিন্তু এটা যেন সুমি বুঝতেই চায় না, ও সব মনোযোগ রান্নাবাজার দিকে, রান্নার ঘরই যেন ওর জগৎ। সারাদিন অনেক আড্ডাবাজির পর সবাই যার যার ঘরে ঘুমোতে চলে গেল। জাকিরকে বাইরের ঘরটাতে বিছানা করে দিয়ে এলো সুমি। জাকিরের কেবল চোখটা লেগে এসেছে। এমন সময় একটা মেয়ের হাসির শব্দে ঘুম ভেঙে গেল।
আমি চিনতে পারছি না, কে আপনি?
কেন চিনতে পারছো না? দুদিন আগে যাকে মেরে ফুললে তাকে চিনতে পারছো
না? না, আমি কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি। আপনার ভুল হচ্ছে। না না না, আমি আমি কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি। আপনার ভুল হচ্ছে।
আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ দেব, প্রতিশোধ।
না, আমি তো কিছু করিনি, তাহলে কেন প্রতিশোধ নেবেন? আমার কোনো দোষ নেই। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন।
না, ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। সবাইকে শেষ করে দিন, সবাইকে শেষ করে দিন। যে যে আমার মৃত্যুর জন্য দায়ী সবাইকে শেষ করে ফেলবো।
না
সবাই,
না না
সবাই।
জাকিরের দম বন্ধ হয়ে আসতে থাকে, কি করবে বুঝে উঠতে পারে না। সুমির কথা একদিক দিয়ে সত্যি হয়ে উঠতে থাকে ওর জীবনে। একা একা থাকতে কি তবে ওর সত্যি ভয় হচ্ছে? কিন্তু এমন কেন হবে? নাকি সত্যি এই ঘরে জাকির ছাড়াও অন্য কেউ আছে? একবার চারদিক ভালো করে দেখে নেয় জাকির। না তো, কোথাও তো কেউ নেই। তবে ও এতক্ষণ কার সাথে কথা বলছিল? কে হাসছিল? কে বলছিল যে সে প্রতিশোধ নিতে চায়? এই কণ্ঠ তো সে কোনো দিন শোনেনি। তবে কি এটা সেই মেয়েটি যার খুনের দায় পালিয়ে বেড়াচ্ছে জাকির? কিন্তু তাকে তো জাকির খুন করেনি, তবে কেন মেয়েটার একটা জাকিরকে তাড়া করছে? সবাই সন্দেহ করছে যে জাকির মেয়েটাকে খুন করেছে, কিন্তু জাকির তো জানে সে তা করেনি। এমনকি মেয়েটারও জানা আর বোঝা উচিত যে জাকির নির্দোষ। তবে কেন জাকিরের পেছনে লেগেছে সে? অনেক ভেবে কোনো কুল কিনারা করতে পারল না জাকির। ছুটে বেরিয়ে গেল ঘর থেকে, গিয়ে ওই বাড়ির মেইন গেটে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো।
দরজা খুলুন প্লিজ, প্লিজ কেউ দরজা খুলুন প্লিজ।
কে কে এত রাতে দরজা ধাক্কাচ্ছে? এই এই ওঠো না, দেখো না, এই
এত রাতে কে আবার?
বাবা বাবা, জাকি মরার ভয় পাচ্ছে। তোমরা দেখেও কি হয়েছে? কিসব উত্তর ঝামেলা যে নিয়ে আসে এই মেয়েটা, ভালো লাগে না যত সব। এখন চলো গিয়ে দেখি আগে।
চলো দেখি।
কে যেন একভাবে দরজা ধাক্কিয়ে চলেছে। এত জোরে কে দরজা ধাক্কাচ্ছে এত রাতে? এত শব্দে তো আশেপাশের বাড়ির মানুষদেরও ঘুম ভেঙে যাবে। সুমি তার বাবা মাকে নিয়ে খুব সাহস করে দরজাটা খুলে অবাক হয়ে যায়। আরে এ তো জাকির, জাকির এখানে এত রাতে কি করছে?
বাইরের ওই ঘরে কেউ আছে, কেউ আছে ওই ঘরে।
ওই ঘরে আবার কে থাকবে বাবা? ওই ঘরে তো কেউ থাকে না।
না না না, কেউ ছিল, আমার সাথে কথা বলছিল।
কি কথা বলছিল?
না কিছু না, তেমন কিছু না, শুধু হাসছিল।
হাসছিল মানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এত রাতে কে আবার হাসবে?
একটা মেয়ে, একটা মেয়ের হাসি শুনেছি আমি।
মেয়ের হাসি? মেয়ে মানে হয় আমি না হয় সুমি আর না হয় উর্মি, কিন্তু আমরা তো সবাই ঘুমাচ্ছিলাম।
না আপনাদের কারো গলা না, অন্য আরেকটা মেয়ের গলা আমি ঠিকই শুনেছি।
মা আমার মনে হয় উর্মি হয়তো বা ওকে ভয় দেখিয়েছে।
উর্মি কেন ওকে ভয় দেখাতে যাবে?
কারণ তোমার ছোট মেয়ের ভাব কেমন তুমি জানো না? জাকির কেউ পছন্দ হয়নি, তাই ভয় দেখে তাড়ানোর মতো করছে। কিছু বলিস না তুই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ না দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে।
আচ্ছা যাই হোক, তোমার যদি বাইরের ঘরে থাকতে ভয় হয় তাহলে তুমি না হয় এখানেই এই ড্রয়িং রুমে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, এত রাতে এসব ভালো লাগছে না।
হ্যাঁ ঠিকই বলেছ, তোমার এখানে তো আর নিশ্চয় ভয় লাগবে না, আশেপাশের সব রুমে আমরা আছি, তুমি এখানেই শুয়ে পড়ো।
জি আচ্ছা।
আশ্চর্য মা, তোমার ছোট মেয়ের কোনো বিচার না করে তোমরা ঘুমাতে চলে যাচ্ছ।
এত রাতে কারো বিচার করতে হবে না, যা করার সকালে করব। যাও তো এখন, সবাই যার যার ঘরে গিয়ে শুয়ে পড়ো।
আজকে এতক্ষণ যে কাহিনী শুনলাম, শুরুতে দেখলাম যে টিভিতে খবরে জানাচ্ছে যে ফুবাইল একটি বাড়ি থেকে একটি তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এবং মেয়েটির কোনো পরিচয় পাওয়া যায়নি। বাড়ির দারোয়ান বলেছে যে একদিন আগে একটি অপরিচিত একটি মেয়ে আর ছেলে ওই বাড়িতে ঢুকেছিল, পরে তাদেরকে আর বের হতে দেখা যায়নি। আর এদিকে মেয়েটির পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে যে মেয়েটিকে ছুরি কাঘাতে খুন করা হয়েছে, কিন্তু বাড়ির দারোয়ান বা অন্যান্য কেউ বা বাড়ির আশেপাশের বাসিন্দা কেউ কোনো শব্দ বা গুলির শব্দ বা চিৎকারের শব্দ কিছুই পায়নি। আর দারোয়ানের বর্ণনা অনুযায়ী সেই লোকটির একটি প্রতিকৃতি তৈরি করে অর্থাৎ তার চেহারার একটা বর্ণনা শুনে একটা স্কেচ করে বিভিন্ন জায়গায় পুলিশ পাঠিয়ে দিয়েছে, বিভিন্ন বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে যেখানে দেখানো হচ্ছে একটু পরপর যে একে ধরিয়ে দিলে 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ঠিক এরকম ভাবেই আরেকটি পরিবার সেই ঘটনার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আরেকটি পরিবার, যে পরিবারের বাবা মা এবং তিনটি বোন আছে, একটি বোন শহরে পড়াশোনা করে হোস্টেলে থেকে, আর একটি বোন যে বাড়িতে অর্থাৎ ছোট শহরটায় থাকে সেখানে আছে, এবং তার বাবা মা এবং ছোট বোনটি গেছে গ্রামের বাড়িতে বেড়াতে। তো সেখানে সেই মেয়েটি টিভি খুলে দেখছিল এই খবরটি, দেখতে দেখতে হঠাৎ করে তার মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ আসা যাওয়া করছে, এবং এক পর্যায়ে তার মুখ চেপে ধরা হয় পেছন থেকে, সে কিছুই দেখতে পায় না, কে তাকে মুখ চেপে ধরেছে এবং তাকে মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলা হয়। তার যখন জ্ঞান ফিরলো সে দেখলো সেই লোকটি তার সামনে দাঁড়িয়ে আছে, যেই লোকটিকে সম্ভাব্য খুনি বলে সব জায়গায় ছবি তার দেখানো হচ্ছে সব টিভি চ্যানেলে, এবং সে অজ্ঞান হবার আগ মুহূর্তে এই ছেলেটিকে টিভি চ্যানেলে দেখেছিল। কিন্তু ছেলেটি বলছে যে সে কখনোই কোনো অবস্থাতেই সে মেয়েটিকে সে খুন করেনি, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং সে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং সে 3-4 দিন ধরে কিছু খায়ও নি। অবশেষে মেয়েটাকে কনভিন্স করে ছেলেটি তাকে খাওয়াবার জন্য রাজি করে ফেলে এবং সে বাড়িতে থাকে, তাকে থাকতে দেওয়া হয় সেই ব্যবস্থা করে ফেলে। আর মেয়েটির নাম হচ্ছে সুমি, এবং সুমি বলে যে তাকে যে তাকে থাকতে কি করে দেবে, কারণ তার বাবা মা চলে আসবে পরদিন সকালবেলায় দেশের বাড়ি থেকে, এবং দেখা যায় এক পর্যায়ে তার দেশের থেকে বাবা মা চলেও আসলো। ইতিমধ্যে মেয়েটাকে পটিয়ে ফেলেছে ছেলেটা, অর্থাৎ মেয়েটিকে তাকে থাকতে রাজি দিতে রাজি হয়েছে, এবং মিথ্যা কথা একটা গল্প সাজানো হয়েছে যে তার এক বন্ধু ভূতের ভয় পায়, তার বাবা মা বাড়িতে কেউ নেই, তাই জাকিরকে অর্থাৎ সেই ছেলেটিকে সে বাড়িতে থাকতে দিচ্ছে। এবং তারপরে একটা সময় দেখা গেল যে জাকির রাতে শুতে যাবার পর ওই বাড়িতে ভীষণ ভয় পাচ্ছে, একটি মেয়ের কণ্ঠস্বর শুনছে, সেই মেয়েটির কণ্ঠস্বর যে মেয়েটি খুন হয়েছে, এবং তাকে বলছে যে সে কাউকে বাঁচতে দেবে না, তাকে কেন খুন করা হয়েছিল, ইত্যাদি আমরা নানা কিছু শুনলাম, এবং তাকে আবারও বুঝিয়ে শুনিয়ে ঘুমাতে পাঠানো হলো। আসলে মেয়েটিকে আসলে কি সে প্রেতাত্মা ফিরে এসেছে জাকিরের কাছে? জাকির কি আসলেই খুন করেছিল মেয়েটিকে? আমরা সবই একটু একটু করে জানবো পরের পর্বে। সঙ্গেই থাকবেন, স্বামীর আছে আপনার সাথে, আর লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে টু টু 1।
বাবার কাছে ঝাড়ি খেয়ে অভ্যস্ত শুনি, তবুও মুখ ভার করে ঘরে ফিরে আসি। কেন জানি মনের ভেতর খচখচ করতে থাকি শুনি। জাকির কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু বলল না। সেটা কি বাবা আমার সামনে ছিল বলে, নাকি জাকির সুমির কাছ থেকে কিছু একটা লুকোতে চাচ্ছিল, এই ছেলেটাকে বুঝে উঠতে পারছি না শুনি। একবার মনে হচ্ছে জাকিরকে বিশ্বাস করা যায়, আবার ছেলেটা এমন সব অদ্ভুত অদ্ভুত আচরণ করছে যা কিছুতেই বোধগম্য হয়ে উঠছে না সুমির কাছে। সুমির এমন কেন মনে হচ্ছে যে জাকির বাড়ির ভেতরে ঢোকার জন্যই আসলে এই ভয় পাওয়ার নাটকটা করল, কিছু বুঝতে পারছে না সুমির। সে বরাবরই ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয়, এত সাসপেন্স কিছুতেই বরদাস্ত করতে পারছে না সে। সকাল পর্যন্ত অপেক্ষা করা তার পক্ষে সম্ভব না, সে এখনই যাবে জাকিরের কাছে, এখনই শুনতে হবে যে ও কি বলতে চাচ্ছিল।
আমি কিছু করিনি,
চোখ খোলো জাকির, দেখো তো আমায় চিনতে পারো কিনা।
না আমি কিছু করিনি, আমি খুন করিনি।
জাকির, এই জাকির ওঠো।
হ্যাঁ কে?
আরে আমি, আমি সুমি।
ও তুমি, কি হয়েছে, কিছু হয়েছে নাকি?
না কিছু হয়নি, কিন্তু তোমার কি হয়েছে এবার সবকিছু খুলে বলো তো।
কি খুলে বলবো,
তখন বাবা মার সামনে যা বলতে পারোনি তাই বলো।
ও আচ্ছা, হ্যাঁ তখন সব কথা বলতে পারিনি, ভয়ে যদি ধরা পড়ে যাই তাই।
এবার বলো, তুমি নিশ্চয় শুধু হাসির শব্দ শুনোনি, আরো কিছু শুনেছিলে? কি শুনেছিলে তাই বলো।
জানো একটা মেয়ে না বলছিল প্রতিশোধ নেবে, ওকে যে খুন করেছে সেই খুনের প্রতিশোধ।
ব্যাস এইটুকুই?
না আমার মনে হচ্ছিল মেয়েটা আমাকে মারতে এসেছে।
তোমাকে কেন মারতে আসবে, আশ্চর্য কথা।
আমার মনে হয় যে মেয়েটাকে খুন করার জন্য পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে সেই মেয়েটার আত্মা আমাকে মারতে এসেছিল।
সে কেন তোমাকে মারতে আসবে, তুমি কি ওকে সত্যি সত্যি খুন করেছিলে?
না না আমি খুন করিনি, বিশ্বাস করো আমি খুন করিনি।
আরে আস্তে আস্তে, সবাই জিগে যাবে তো, তুমি খুন করোনি তো ওই মেয়েটা তোমাকে কেন মারতে আসবে?
আমার মনে হলো তাই বললাম, ওই মেয়েটার আত্মাও হয়তো ভাবছে যে আমি খুন করেছি এই জন্য আমাকে মারতে এসেছিল।
শোনো ঠিক ঠিক করে বলো, কিন্তু তুমি কি সত্যি মেয়েটাকে?
আরে না না আমি কিছু করিনি, বিশ্বাস করো আমার মনে হলো তাই বললাম। উফ আমি আর পারছি না, আমার আসলে মৃত্যু নিশ্চিত, হয় পুলিশের কাছে ধরা পড়ে আমি ফাঁসিতে ঝুলবো, না হয়তো ওই মেয়েটা আপনা আমাকে মেরে ফেলবে।
উফ তোমার মাথা আসলেই খারাপ হয়ে গেছে, এসব আলতু ফালতু চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও বুঝলে।
আচ্ছা তুমি যে বললে তোমার ছোট বোন উর্মি আমাকে ভয় দেখাচ্ছে, কথাটা কি সত্যি?
সে ব্যাপারে আমি নিশ্চিত না, তবে হতে পারে, কারণ ও আমাকে একেবারে দুই চোখে সহ্য করতে পারে না। আমার বড় আপু রুমি, ওকেও না, ও সবসময় আমাদেরকে বিরক্ত করার চেষ্টা করে। আমার সত্যিকারের বান্ধবীরা যখন বাড়িতে আসে ও ওদের সাথেও ওই রকমই করে, তাই বললাম আর কি।
ও তো ছোট মানুষ তাই হয়তো এরকম করছে, ওটা কোনো ব্যাপার না, দেখবে একটু একটু করে বড় হলে ও এমনি ঠিক হয়ে যাবে, এই বয়সে এরকম একটু হতেই পারে।
তোমার এত বিজ্ঞের মতো কথা বলতে হবে না, এখন তুমি ঘুমাও। তবে তুমি যে মেয়েটার গলা শুনেছো, তোমাকে যা যা বলেছে সেসব তুমি আমার বাবা মাকে বলতে যেও না বুঝলে।
বুঝলাম।
জাকিরকে কিছুতেই বুঝে উঠতে পারছে না শুনে, ওকে যেটা বলা হয় সেটাতেই রাজি হয়ে যায়, কোনো কথায় কোনো না নেই, নিজের কোনো বিচার বুদ্ধির ক্ষমতাও নেই, নাকি ইচ্ছে করে বোকা সেজে থাকার ভান করে আছে, ভেতরে ভেতরে করছে অন্য কোনো প্ল্যান। সুমির মনের মধ্যে শুধু একটা কথাই ঘুরঘুর করছে, জাকির যদি মেয়েটাকে নাই মারে তবে কেন মেয়েটার আত্মা ওকে ওভাবে শাসাতে আসবে? নাকি সুমির ধারণাই ঠিক, উর্মির জাকিরকে পছন্দ হয়নি বলে উর্মি ওকে ভয় দেখাচ্ছে? সুমির ঠিক করে জাকির দোষী হোক বা নির্দোষ যেভাবেই হোক এই রহস্যের সমাধান তাকে করতেই হবে।
বাবা, বাবা, বাবা,
কে রুমি?
বাবা, বাবা,
রুমি, কি হয়েছে তোর রুমি?
বাবা, বাবা,
রুমি কাঁদছিস কেন মা? কোথায় তুই, কখন এলি?
বাবা আমার খুব কষ্ট হচ্ছে বাবা, প্লিজ তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও।
তুই কোথায় এভাবে কাঁদছিস কেন, বল বল আমাকে।
তুমি এদিকে এসো বাবা, আমি এখানে বলতে পারবো না।
ওদিকে কোথায় যাবো?
এসো না, আমি আর কতক্ষণ এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবো, এসো।
ও তুই এখনো বাইরে দাঁড়িয়ে আছিস? দাঁড়া দাঁড়া আমি আসছি। রুমি, রুমি কোথায় তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন?
এই তো বাবা, আমি এই ঘরে, এখানে এসো।
তুই বাইরের ঘরে কি করছিস?
তোমরা কেউ দরজা খুলছিলে না, এই ঘরে দরজা খোলা ছিল, তাই এত ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে বসেছিলাম। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন বাবা, ভেতরে এসো, তোমার সাথে আমার অনেক কথা আছে।
আসছি মা, আসছি। ওভাবে কাঁদিস না, আমি সব কথা শুনবো। কিন্তু তুই কোথায়, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? দাঁড়া দাঁড়া আমার চশমাটা নিয়ে আসি।
চশমা লাগবে না বাবা, তুমি এমনিতেই এখন থেকে সব দেখতে পাবে।
মানে?
মানেটা হলো,
রহস্য ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। কে দোষী কে নির্দোষ কিছুই বুঝে ওঠা যাচ্ছে না। চারিদিকে হাজার হাজার প্রশ্ন তৈরি হচ্ছে, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর মিলছে না। জাকির কি আসলেই নির্দোষ, নাকি নির্দোষ হবার নাটক করছে? একটি মেয়ের গলা শুনতে পাচ্ছে জাকির, আবার সুমির বাবাও কার কথা শুনে পিছু নিলেন, আর হয়তো পড়ে গেলেন কোনো বিপদে। কার গলা শুনেছে জাকির, আর কে কথা বললো সুমির বাবার সাথে? কে সে, কোনো মানব নাকি কোনো অশরীরী আত্মা?
এত রাতে আবার কে এলো? উফ, আর ভালো লাগে না, সারাদিন বাড়ির এত কাজ করে রাতের বেলা যদি একটু ভালো ঘুম না হয়। আর আমার মেয়েগুলোও না হয়েছে এক একটা জনদরদি, কোত্থেকে কি সব উটকো ঝামেলা ঘরে তুলে নিয়ে আসে যত সব। এই শুনছো, এই বোমা, ও আবার কোথায় গেল? কি গো কোথায় গেলে তুমি? বাথরুমে গেছে বোধ হয়। এই এত রাতে বাথরুমে কি করো, কোনো জবাব দিচ্ছ না? কি গো শুনছো, এই ওমা, সিটকিনি তো বাইরে থেকে আটকানো, তার মানে সে তো ভেতরেও নেই। তাহলে গেল কোথায় লোকটা? ও বাইরেই কোথাও গিয়েছিল না তো, সেই হয়তো দরজা ধাক্কাচ্ছে। আরে বাবা দাঁড়াও, আসছি, একটু দাঁড়াও। ঠান্ডাও এমন পড়েছে, তার মধ্যে সারা রাত টানা একটু ঘুমাতেও পারলাম না। আরে দাঁড়াও না, খুলছি। কি ব্যাপার, কাঁদে কি? কান্নার আওয়াজ বাইরের ঘর থেকে আসছে না? হ্যাঁ তাই তো, কে কে ওই ঘরে, কে? রুমি?
হলো সুমির মায়ের, কেউ কি তাকে মেরে ফেললো, নাকি এগুলো সবই একটা দুঃস্বপ্ন, কোনো অলীক? আর সুমির বাবারই বা কি হলো, কোথায় গেলেন উনি, কেন চিৎকার করে উঠলেন? সুমির মাই বা কেন চিৎকার করে উঠলেন? কি হয়েছে ওনাদের সবার? কেউ কি ওদের মেরে ফেলতে চাইছে? কিন্তু কেন, কেউ তাদেরকে কেন মেরে ফেলতে যাবে? কি ক্ষতি করেছেন তারা? এর পেছনে কার হাত? জাকিরের। কিন্তু জাকিরের সাথে এই পরিবারের কি শত্রুতা? কেনই বা জাকির এদেরকে মেরে ফেলতে চাইছে? নিজের বিপদের সময় আশ্রয়দাতা কি কেউ মেরে ফেলতে চায়? তবে কি হচ্ছে এসব তাদের সাথে? যাক, এতক্ষণ সবাই যে ভয়টা পাচ্ছিল তেমন কিছুই হয়নি। সুমির বাবা মা ঠিক আছেন, নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছেন, কিন্তু মনে মনে খুবই বিরক্ত হয় শুনি। উনি সবকিছুতে খুব বেশি বাড়াবাড়ি করে, স্বপ্ন না দুঃস্বপ্ন কি যেন দেখেছে তাই নিয়ে পুরো বাড়ি পালে মাথায় তোলে। বাবা মায়ের ওপর খুব রাগ হতে থাকে সুমির। ছোট মেয়ে বলে আদর দিয়ে দিয়ে এভাবে মাথায় তুলতে হবে? পান থেকে চুন খসলেই যেন চিৎকার চেঁচামেচি করে পুরো মহল্লা এক করতে হবে?
মাঝে মাঝে সুমি ওর দুই বোনকে খুব হিংসা করে। পড়াশোনায় ভালো বলে মনে হয় ওরা বাবা মার কাছ থেকে একটু বেশি আদর পায়, কিন্তু পরে আবার নিজের মনেই হাসে সুমি। বাবা মার কাছে তো সব সন্তানই সমান, তবে ছোটরা আসলে একটু বেশিই আদর পায়। উর্মিকে কি সুমিও ছোট বোন বলে একটু বেশিই ভালোবাসে না? ঠিকই বাসে। ঘুমের মধ্যে বাবা মাকে স্বপ্ন দেখে সুমি। মনে হচ্ছে অনেক দূর থেকে সুমিকে ডাকছে ওর বাবা মা।
বিশ্বাস করলো না, কে যেন মারছে বাবা মাকে, না আমাকে কিছু একটা করতে হবে। কি ব্যাপার, দরজাটা খোলা কেন? একটু আগে তো বাইরে থেকে লাগানো ছিল, এখন হঠাৎ খুলে গেল কিভাবে? চিৎকারটা তো বাইরে ঘর থেকে আসছে, একা একা যাবো কি করে ওই ঘরে? একা যাওয়াটা কি ঠিক হবে? আমার তো খুব ভয় হচ্ছে, কিন্তু সুমিকে ডাকলে তো ওই মহারানী যা উঠবে না, তার চেয়ে বড় আমি যাই গিয়ে দেখি। কে চিৎকার করে? কে? উর্মির বাবা না? কি ব্যাপার, কি হচ্ছে ওদের? ওরা সবাই চিৎকার করছে কেন? উর্মি তাহলে ঠিকই বলছিল, বাবা মার কিছু একটা হয়েছে, কিন্তু বাবা মা তো ঘরেই ছিল। যাই আগে ঘরে গিয়ে দেখে আসি। বাবা মা তো নেই, ওখানে তো বালিশ দিয়ে রাখা, তারপর তখনও বাবা মা ছিল না, আমরা অন্ধকারে বুঝতে পারিনি। উর্মি কোথায়? উর্মির ঘরে গিয়ে দেখে আসি। আমাকে যেতে হবে, কে দেখতে হবে, ওর থেকে বাঁচাতে হবে। বাইরের দরজাটা এভাবে হাটপাট করে খোলা কেন? তার মানে ওদেরকে কেউ ওই ঘরে ধরে নিয়ে গেছে।
সুমি চিৎকার শুনে ছুটে আসে জাকির। এতক্ষণ কি হয়েছে তার কিছুই সে জানে না, কিন্তু এসে অবাক হয়ে যায়। আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখনো কি সবকিছু পরিষ্কার হবে না আমাদের সামনে, নাকি রহস্যের এই সবে শুরু? জায়গায় আমরা সেটা থেমে গেছি, অর্থাৎ এই পর্বটা শেষ হয়ে গেছে। এখানে আমরা শুরুতে বলেছি যে একটা এতটাইকে আমরা দেখেছি আশ্রয় দিয়েছি সুমি, হয়তো বা সে এতটাই, এবং তারপরে দেখেছি তার বাবা মা ফিরে এসেছিল দেশের বাড়ি থেকে, এবং রাতের বেলা সেই ছেলেটি ভয় পেয়ে তার বাবা মাকে জাগিয়ে উঠিয়েছে, তারপর সে আবার ঘুমোতে গেল, এবং তারপর দেখলাম মাঝরাতে সুমির বাবাকে কারাগারে ডেকে নিয়ে গেল দরজা ধাক্কিয়ে, এবং তার বাবার চিৎকারের শব্দ শুনলাম। তার কি হয়েছে আমরা কিছুই যাই না। তার কিছুক্ষণ পর তার মায়ের চিৎকারের আওয়াজ শুনলাম, তার কি হয়েছে সেটাও আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না। এই চিৎকার শুনে সুমির ছোট বোন উর্মি ঘুম থেকে উঠে গেছে, উঠে গিয়ে সেও তার বড় বোনকে জাগিয়েছে, অর্থাৎ সুমিকে জাগিয়ে বলছে যে তার বাবা মা কিছু একটা হয়েছেন, সে গিয়ে দেখে আসবে। কিন্তু সুমি কিছুতে বিশ্বাস করতে চাইছে না, সে বলছে যে তার বোন হয়তো বানিয়ে বলছে, কারণ তার বোন কে সে আগেও দেখেছে সন্দেহ করে। তো সে যাই হোক, কিন্তু সুমি গিয়ে দেখতো তার বাবা মা দুজনেই ঘরে ঘুমোচ্ছে, এবং দেখে দুই বোন নিশ্চিন্ত মনে আবার ঘুমোতে গেল। কিন্তু এক পর্যায়ে রাতের বেলা উর্মির আবার ঘুম ভেঙে গেল, এবং উর্মি তার বাবা মার চিৎকারের শব্দ শুনে আবার ঘর থেকে বেরিয়ে গেল, এবং এরপরে আমরা উর্মির চিৎকারের শব্দ শুনলাম, হয়তো বা সেটা উর্মির চিৎকার হতে পারে। এরপর দেখা যাচ্ছে সুমি কাউকে খুঁজে পাচ্ছে না, না তার বাবা মা, না তার বোনকে। কিন্তু আমার একটা প্রশ্ন, এই মুহূর্তে জাকির কোথায় গেল? এবং উর্মি প্রত্যেকটা ঘর খুঁজে দেখলো, কোথাও কেউ নেই, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর উর্মির চিৎকার করছে, এবং তারপরে কি হবে এটা আমাদের পরপর থেকে জানবো। ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকবেন।
সুমি, সুমি কি হয়েছে, এভাবে চিৎকার করলে কেন?
আমার বাবা মা বোন সবাই শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল।
ও মাই গড, এটা কিভাবে হলো? ও কি নৃশংস, কে কখন কি হবে এদের?
তুমি তুমি এদেরকে খুন করেছো, তুমি
সুমি আমি কেন? না সুমি, বিশ্বাস করো,
এখনো তোমাকে বিশ্বাস করতে বলছো, এখনো বিশ্বাস করবো তোমাকে, তোমাকে বিশ্বাস করে এই বাড়িতে আশ্রয় দিলাম, তুমি আমার বাবা মা বোনকে।
তুমি আমাকে ভুল বুঝছো সুমি, আমি সত্যি কিছু করিনি। শোনো সুমি,
এবার তুমি আমাকে মারতে চাও না?
না সুমি, আমি কেন তোমাকে মারবো?
ওই মেয়েটাকে তুমি খুন করেছিলে তাই না?
না আমি কাউকে খুন করিনি। দেখো সুমি, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো, আমাদেরকে এখন উচিত না মাথা ঠান্ডা করে এইসব খুনের রহস্য সমাধান করা?
সব সমাধান হয়ে গেছে, সব রহস্য সমাধান হয়ে গেছে, এখন তুমি স্বীকার করো ওই মেয়েটা কে?
আমি সত্যিই জানি না, আমি জানি না ও কে ছিল।
আমি জানি ও কে ছিল, ও ছিল আমার বড় বোন রুমি।
রুমি? ও রুমি ছিল সেটা তুমি কিভাবে জানলে?
আমি জানবো না তো কে জানবে বলো, কারণ ওকে তো খুন করেছি আমি।
তুমি? তুমি ওকে খুন করেছো?
আমি ওকে খুন করেছি। বাবা মা যখন গ্রামের বাড়িতে গিয়েছিল সেই সময় আমি ওকে মারার প্ল্যান করি, শহরে গিয়ে ওকে ফোন দিয়ে ওই বাসার ছাদে রাখি, ছাদে ডেকে নিয়ে ওকে আমার প্রিয় ছুরিটা দিয়ে মনের সুখের কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলি, কারণ ও তো আমাকে অনেক কষ্ট দিয়েছে ছোটবেলা থেকে, অনেক কষ্ট দিয়েছে। আমি পড়ালেখায় ওদের মতো অত ভালো ছিলাম না, তাই বাবা মা আমাকে অনেক কথা শোনাতো, আমি খুব কষ্ট পেতাম, কিন্তু কোনো দিন প্রকাশ করিনি। আর সহ্যের তো একটা সীমা থাকে তাই না? তাই আমি প্ল্যান করি ওদের সবাইকে মেরে ফেলবো, এদেরকে মেরে ফেলে যদি আমার জেলও হয় হোক তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার এই কেসের সাথে জড়িয়ে যাওয়া তো একেবারে কাকতালীয় ব্যাপার, তুমি ভুল করে রুমির পেছন পেছন ওই বাড়িতে ঢুকলে ঠিকই, কিন্তু তুমি এভাবে খুনের সাথে ফেঁসে যাবে সেটা আমিও ভাবিনি। আর তোমার কপালটা কত খারাপ দেখো, নাকি খুনের দায় তুমি পালিয়ে বেড়াচ্ছ, তারই খুনের কাছে এসে তুমি আশ্রয় নিলে, বাহ চমৎকার, তোমার বুদ্ধি তারিফ করতে হয়।
আমি আমি বিশ্বাস করতে পারছি না, কোনো মানুষ নিজের বোন বাবা মাকে এভাবে মেরে ফেলতে পারে, কিভাবে পারলে তুমি এসব, কিভাবে করলে?
শোনো, এইসব লেকচার বাজি আমার সাথে করতে এসো না বুঝলে, যেগুলো নিয়ে সাফার করে শুধু সেই জানে, সেই বোঝে। ছোটবেলা থেকে সবার সামনে আমাকে উঠতে বসতে অপদস্থ করা হয়েছে, আমার সামনে আমার বোনদেরকে বাহবা দেয়া হয়েছে, এটাতে পরিমাণ কষ্টকর, যার সাথে এমনটা না হয় তার পক্ষে বোঝা কখনো সম্ভব না, তাই তুমি বুঝবে না। আর কিভাবে করলাম, প্রথমে রুমির গলা নকল করে বাবাকে মেরে ফেললাম, তারপর দরজায় ধাক্কা দিয়ে বাবার চিৎকারে রেকর্ড বাজিয়ে মাকেও ওই ঘরে ডেকে নিয়ে গিয়ে মাকেও তারপর পালা এলো আমার আদুরের ছোট বোন উর্মির, বাবা মায়ের চিৎকারের রেকর্ড বাজিয়ে ওকেও একইভাবে ভয় দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেললাম। সহজ, কত সহজ খুন করা, একটা মানুষের জীবন শেষ করে ফেলা। তবে চাইলে সারা জীবন ধরেও কাউকে নিঃশেষ করা যায়। আমার আপনজনেরা আমাকে যেভাবে শেষ করেছে, এবার যে তোমার পালা দেখি।
আমি কেন, আমি তোমার কি ক্ষতি করেছি?
আমার সব ভালো কাজের সাক্ষী যে শুধু তুমি, তোমাকে আমি কিভাবে রেহাই দেই বলো? তোমাকে মেরে ফেললেই তো আমার কাজ শেষ হয়ে যাবে।
তুমি তুমি মানসিকভাবে অসুস্থ, তুমি একটা বদ্ধ উন্মাদ, তুমি একটা সাইকো।
আমি জানি আমি সাইকো, আমি পাগল, আমি বদ্ধ উন্মাদ, আমি খুনি। আরে বাস, আমি তোমাকে খুন করবো, এবার আমি তোমাকে খুন করব, তোমাকে খুন করব। পৃথিবীতে এমন অনেক, বলতে পারেন হাজার হাজার প্রশ্ন আছে যার কোনো উত্তর মেলে না। প্রশ্ন সব সময় প্রশ্নই হয়ে থেকে যায়, সুমি কেন এমন করলো তা এখন শুধুই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজে কোনো লাভ নেই, এর উত্তর মিললেও ফিরে আসবে না রুমি, উমি, ওদের বাবা মা আর জাকির। আর এরপর সুমির সাথে কি হবে সেটাও একটা প্রশ্ন। সুমি কি নিজে আত্মসমর্পণ করবে নাকি পালিয়ে বেড়াবে জীবনভর?
Thank you.
বন্ধুরা, শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী। আজকের কাহিনীর নাম ছিল সাইকো। অদ্ভুত একটা ঘটনা শুনলাম আমরা, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে চিৎকারের শব্দ শুনলাম সুমিত, অর্থাৎ সুমিত হয়তো নিজেই আত্মহত্যা করেছিল। তার বাবা মা বোনকে খুন করে, এবং সে যাকে ফাঁসিয়েছিল যাকে, তাকেও সে খুন করে নিজে হতো আত্মহত্যার পথ বেছে নেয়। এবং কোনো মানসিক রোগী ছাড়া এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব না। সে একজন মানসিক রোগী ছিল, সেটাই শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি। যাই হোক, বন্ধুরা কে লিখেছেন, কে কে প্রেডিক্ট করেছে, আশ্চর্যের বিষয় হচ্ছে যে আজকে কাহিনী একটা প্রেডিকশনও মিলে নেই, একটাও না। কেউ বলতে পারেনি আসল খুনি কে ছিল। প্রতিবার কেউ না কেউ পেরে যায়, কিন্তু আজ কেউ পারেনি। অবন্তিকা লিখেছে ঢাকা থেকে, আপনি তাহলে বোনরা একটু বেশি ভালো হলেই তাকে এভাবে খুন করতে হবে? তাহলে ফ্যামিলির রিলেশনশিপ এসবের কি কোনো ভ্যালু নেই? আসলে তো কাহিনী, একজন মানসিক রোগী বা অপ্রকৃষ্ট মানুষ অনেক কিছুই করতে পারে। সুমিত তো সেরকমই ছিল, তার কাছ থেকে যেতে, তার কাছে ভাই কি, মাই কি, আর বোনই বা কি। ইউনিক নাবিল লিখেছে, বনশ্রী থেকে শর্মিলাপু, আজকের কাহিনী সুপার ভয়ঙ্কর, অনেক ধন্যবাদ। এবং আমি আরেকবার বলে দিচ্ছি, আজকে আমি আসলে কাহিনীর মধ্যে খুব বেশি ইনভলভ হয়ে গেছিলাম। আজকের এই সাইকো, আজকে যে কাহিনী সাইকো, সেটার মূল কাহিনী এবং নাট্যরূপ দিয়েছেন শেখ উস্তাবিদ শাড়ি, নাট্যাংশ পরিচালনা করেছেন শেখ উস্তাবিদ শাড়ি, সাউন্ডে ছিলেন খালিদ। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নাম বলে দিচ্ছি। জাকিরের চরিত্রে অভিনয় করেছেন আপনার মাহমুদ এমিল, সুমির চরিত্রে শেখ উস্তাবিদ শাড়ি, বাবার চরিত্রে জেমস টুটুল মন্ডল, মায়ের চরিত্রে কুমকুম, উর্মির চরিত্রে মৌ, এবং রুমির চরিত্রে অভিনয় করেছেন শেখ উস্তাবিদ শাড়ি। এবং প্রেজেন্টার ছিলেন, প্রেজেন্টারের কণ্ঠস্বর ছিলেন মঞ্জুর, মঞ্জুর ভাই। আর আরো লিখেছেন আমাকে, আমি আপু আমি চামিনি চিটাগং থেকে, আজকের কুয়াশাটা অসাধারণ হয়েছে, একদম অন্যরকম, থ্যাংকস টু কুয়াশা টিম। বৃষ্টি অরবিট চিটাগং থেকে লিখেছে, আমি ভাবতেও পারিনি যে সুমি আজ এই কাজটা করবে আপু, সো স্যাড আপু। 4 তারিখ থেকে আমার SSC এক্সাম শুরু, প্লিজ আপু প্রে করবে, নিশ্চয়ই করবো, তোমার পরীক্ষা খুব ভালো হবে। অনেক লিখেছে বাসাবো থেকে, আমারও সুমির মতো অবস্থা, বুঝলাম না। ঝড়া লিখেছে লালবাগ থেকে, আপু ড্রাকুলা গল্পটা কি আবার শোনানো যাবে? চেষ্টা করবো, যদি কখনো রিপিট করতে হয় তাহলে সকালে ড্রাকুলাতে আমরা আবার শুনতে পারি। আচ্ছা, আর হোয়াট এ টুইস্টেড এন্ডিং, সুমি ইজ জাস্ট লাইক জেফ দ্য কিলার, এথিকা লিখে পাঠিয়েছে। লামিয়া লিখেছে, ওহ আপনি যান, আজকের গল্পটা ভালো ছিল, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সপ্ত নীল লিখেছে রামপুরা থেকে, দিদি নেক্সট থেকে কিভাবে এপিসোড ডাউনলোড করবো অ্যাড্রেস থেকে? আচ্ছা, আমি দুটো উপায় জানাচ্ছি। আরজে শারমিন, আরজে SHARMEEN, আরজে শারমিন, আমার যে ফ্যান পেজটি রয়েছে সেখানেও আগামীকালকে সকালের মধ্যে পেয়ে যাবে, সেখান থেকে তুমি ডাউনলোড করে শুনতে পারো। আর আমাদের ABC-র যে ABC-র যে ওয়েবসাইট আছে, অর্থাৎ লগ ইন করতে হবে তোমাকে www.abcradiobd.fm, সেখানে সংগ্রহশালা আছে, সংগ্রহশালায় গেলেই তুমি কুয়াশার সবকটি এপিসোড পেয়ে যাবে। হাসান লিখেছে আগারগাঁও থেকে, আপু আমার গল্পটা কি পেয়েছেন? জানুয়ারি মাসের শুরুতে পাঠিয়েছি, গল্প হাতে লিখে ফটোকপি করে পাঠানো যাবে কি? হাতে লিখে পাঠানো আমাদের খুব ঝামেলা হয়ে যায় ভাই, কারণ আমাদের তো কম্পোজ করতে, আমাদের লোক সংকট, মানে সবাই তো খুব ব্যস্ত থাকে, সবার হাতে অনেক কাজ থাকে, একটা এত বড় ইয়ে কম্পোজ করা, বড় গল্প বা বড় স্ক্রিপ্ট, চারটিখানির কথা না, কিন্তু কিন্তু প্লিজ কম্পোজ করে পাঠালে আমাদের জন্য ভালো হয়। আপু খুব ভয় লাগছে আমার, ভাই মিজান আর শারমিন, শামিম ঢাকা থেকে কুয়াশা শুনছি, কাইন্ডলি হাই, আমি কিছুই বুঝতে পারলাম না, আপনি কি লিখেছেন বুঝিয়ে লিখুন। ইউনিক নামের বলছি থেকে সুপার ভয়ঙ্কর, এটা পড়েছি একবার। সোহেল দাদা কেরানীগঞ্জ থেকে, শামিন আপু হাউ আর ইউ, আপু আজকের গল্পটা অনেক ভালো লেগেছে, আমার ফ্রেন্ড রাহেল তোমাকে শুনছে। উজ্জ্বল দাস পোদ্দার ধানমন্ডি থেকে, আমার চকলেটি শারমিন আপু কুয়াশার আজকে স্টোরিটা খুব কষ্টের ছিল, আই লাভ ইউ সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ উজ্জ্বল। শেখ আনিস গুলশান নিকেতন থেকে লিখেছে, একই স্টোরি রে বাবা, নিজের বাবা মা বোনকে মেরে বেড়ে ফেললো, খুব ভয় লাগছে। আর শারমিন আপু তোমার লেখা বই কত নাম্বার স্টলে পাওয়া যাবে? আমি আবার জানিয়ে দিচ্ছি, অন্বেষা প্রকাশন 247, 248, 249 এই স্টলে পাওয়া যাবে বইমেলায়, ঠিক আছে। টুনা আজকে স্টোরি, এটা কে লিখেছে? বৃত্ত রামপুরা, বৃত্ত ঠিক করে লেখো প্লিজ। তানভীর লিখেছে লাকসাম ভিলেজ থেকে, আমি আমার ভাই ফয়সাল সাদাত সহ রাফসান আর ভাই রাফসান লাইট অফ করে ওয়াশা শুনছি। ওকে, নিশা লিখেছে চিটাগং থেকে, সরি স্টোরি টাইম, সরি স্টোরিটা খুব ভালো লেগেছে, কুয়াশার সকল টিমকে অনেক থ্যাংকস, দিস ইজ মাই ফার্স্ট এসএমএস, প্লিজ রিড মাই এসএমএস। আচ্ছা আপু, আমি আচ্ছা চামিলি অসাধারণ হচ্ছে লিখেছে, এটা বোধহয় পড়লাম একবার নাকি, থ্যাংকস জানিয়েছে কুয়াশা টিমকে। শাহাবুদ্দিন ফার্মগেট থেকে লিখেছে, শারবিন আপু অগ্রিম ভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন, আপু তোমার ভয়েসটা দারুণ মিষ্টি ও ভৌতিক, আজকের মূল পর্বটা খুব ভালো লেগেছে। হাই আপুনি, আমি দুর্লভ, তোমাদের অনেক মিস করছি বিকজ অফ মাই এসএসসি এক্সাম, প্লিজ 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 প্রে ফর মি, আপুনি নাইস বাট ডিফারেন্ট স্টোরি, থ্যাংক ইউ সো মাচ। চন্দ্রা লিখেছে, দিস স্টোরি ইজ রিয়েলি ইন্টারেস্টিং। ইমন লিখেছে, শ্যামিন আপু আজকের কুয়াশার গল্পটা আমার মাথায় কিছুই ঢোকেনি, শুভরাত্রি, তোমার মাথা মোটা। আলবিনা লিখেছে, আলবিনা সোহা, বইমেলাতে বইমেলা তো দুই জায়গায় হবে, কুয়াশার বই কি দুই জায়গার বইমেলাতে পাওয়া যাবে? ডেফিনেটলি অন্বেষণ প্রকাশনের বইমেলা দুইটা দুই বইমেলাতে থাকে, নিশ্চয়ই পাওয়া যাবে, আমার ধারণা সেটাই সেটা সেটাই হবে। বিথি লিখেছে, কামরাঙ্গীর চর থেকে, শ্যামিন আপু তুমি তোমার নিউ ফ্রেন্ড আমি আম্মুকে সাথে নিয়ে শুনছি, খুব ভয় লাগছে, স্টোরিটা খুব ভয়ঙ্কর ছিল, আমার ছোট ভাই মারুফও শুনছে, ওকে থ্যাংক ইউ। মোস্তফা ভাই বার্থডে থেকে লিখে, শ্যামিন আপু এটা কি গল্প শোনালে, এটা কি কোনো সত্যি ঘটনা? আমার তো মনে হয় না, সত্যি ঘটনা তো আমি বলিনি। হাই শ্যামিন আপু, আমি কুয়াশা প্রথম শুনছি এবং প্রথম এসএমএস করছি, আজ অনেক ভালো ও ভয় লাগছে, থ্যাংক ইউ আপু। চৌ নু মং মারমা বান্দরবান, ওকে। পুষ্পিতা ফার্মগেট থেকে, হাই আপু অসম্ভব রহস্যময় আর অদ্ভুত লেগেছে আজকে কুয়াশা, আর প্রতিটি ক্যারেক্টারের অভিনয়, মৌখিক অভিনয় শৈলী তো সব প্রশংসার ঊর্ধ্বে, থ্যাংকস টু অল, ওকে ইউ আর মোস্ট ওয়েলকাম। সোহাগ লিখেছে, হাতির ঝিল থেকে, শ্যামিন আপু গল্পটা অসাম, অনেক ভয় লাগছে। কল্যাণপুর থেকে জুবাই লিখেছে, কাহিনীটা অসাম, থ্যাংকস কুয়াশা টিম। হাই শ্যামিন আপু কেমন আছো? আপু আজকের এপিসোড অসাম, আপু তুমি যেমন, আচ্ছা আমার তোমার আই লাভ কুয়াশা, থ্যাংকস, আচ্ছা অনেক ধন্যবাদ, সুন্দর সুন্দর কথা লিখবার জন্য। আপু খুব ভয় লাগছে, আমার ভাই মিজান আর শামিম, আচ্ছা শুনছে, ওকে ধন্যবাদ। মিরপুর থেকে তুষার লিখেছে, এটা কি ট্রু স্টোরি, এরকম হয় নাকি? আচ্ছা আদর লিখেছে, চিটাগং থেকে, আপুর স্টোরিটা খুব দারুণ হচ্ছে, পরের উইকে আরো ভালো স্টোরি শুনবো নিশ্চয়ই। আইরিন লিখেছে, শ্যামিন আপু দিস স্টোরি ইজ রিয়েলি ডেঞ্জারাস। সপ্ত লিখেছে রামপুরা থেকে, আপু সুমি এটা ঠিক করলো না, একটা পাগল সে, আসলেই তাই, গল্পটার নামই তো সাইকো। স্বরূপ লিখেছে, শ্যামিন আপু আজকের কাহিনীটা অসাম, কিলারটা দেখে আগে গেস করতেই পারিনি। লালখান বাজার চিটাগং থেকে লিখেছে, তুষার বলছি আপু, বাতিঘরে একটা আন্দার কিলা আর একটা হলো 21 নম্বর জামাল খান প্রেস ক্লাবের ওখানে, দুটো থেকে যেটা তোমার বাড়ি থেকে কাছে, আমি তো চিটাগং এ থাকি না, সুতরাং আমি বলতে পারবো না কোনটা কথা, তবে দুটো দোকান থাকলে দুটো বাতিঘরে যদি দুটো শাখা থাকে দু জায়গায় পাওয়া যাবে। পলাশ লিখেছে, পলাশ সাহা লিখেছে, তেজকুড়ি পাড়া থেকে, শ্যামিন আপু আজকের কুয়াশার কাহিনীর নাম কি খুনি, খুবই জটিল এবং ভয়ঙ্কর কাহিনী ছিল, আই লাভ কুয়াশা, আই লাভ শ্যামিন আপু, থ্যাংক ইউ সো মাচ। না, আজকের কাহিনীটার নাম ছিল সাইকো। মিতু লিখেছে, আপু সুমির মা বাবা ছোট বোন বড় বোন জাকির সুমিকে মেরে ফেললো। তানভীর লাকসাম থেকে লিখেছে, আচ্ছা কোহিনুর লিখেছে, প্যারিদাস রোড বাংলা বাজার থেকে, শ্যামিন আপু কেমন আছো, অনেক ভয় করছে, তোমাকে এবং কুয়াশার টিমকে অনেক ধন্যবাদ। অবন্তিকা ঢাকা থেকে, আপনি তাহলে ওইটা আমি পড়েছিলাম। মিতা লিখেছে, আপু সুমির মা বাবা ছোট বোন বড় বোন কে সুমি মেরে ফেলে। অর্ণি লিখেছে, আপু পানি ছাড়া আমি চার দিন বাঁচবো, অক্সিজেন ছাড়া আমি চার মিনিট বাঁচবো, কিন্তু তোমাকে না শুনে আমি চার সেকেন্ডও বাঁচবো না, সাংঘাতিক কথা, আমি সুপার হ্যাপি। আচ্ছা সোহাগ লিখেছে, নড্ডা থেকে, হাই আপু মুন্নাকে হাই বলে দাও, তুমি এখন ঘুমাও। কামাল লিখেছে, গাজীপুর থেকে, আজকে কুয়াশা খুবই ইন্টারেস্টিং। শোভন তালুকদার ফ্রম উত্তরা থেকে লিখেছে, ফার্স্ট স্টোরিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো ছিল, সেকেন্ড স্টোরিটা শুনতে খুবই ভালো লেগেছে, সঙ্গে ভয়ও লেগেছে, থ্যাংকস শামিনা। আবির হাসনাত কালিয়াকোর গাজীপুর থেকে লিখেছে, আয়েশা মিনাপি, আমার মনে হয় রুমি গল্পের শুরুর মৃত মেয়েটি, এই একটা একটু ঠিক হয়েছে, কিন্তু আটটি কিন্তু কেউ ধরতে পারেনি যে কে খুন করেছিল। আপু মজার ঘটনা হলো, আমার নাম জাকির আর আমার গার্লফ্রেন্ডের নাম সুমি, তাই আমার খুব ভয় লাগছে আর এটা আমি নিয়মিত শুনি, আজ বেশি ভয় লাগছে, জাকির লিখেছে চিটাগং থেকে, ভালো তো, সাবধানে থাকো সুমির কাছ থেকে। কুয়াশা জোস আসিফ ফ্রম ইকবাল রোড, আসিফ লিখেছে ফ্রি পোর্ট চিটাগং থেকে, আমার মনে হয় সুমির ফ্যামিলির সবাই ভূত, একদম হয়নি। মাসুদ লিখেছে আপু এটা জাকির দুঃস্বপ্ন দেখছে। সেজুতি লিখেছে আপু এসব কিছুর পেছনে উর্মির হাত আছে, রং। আর সুহাগ লিখেছে আবার, হাই শামিন আপু, হাও আর ইউ, ইউ আর মাই ফেভারিট, আজ থ্যাংক ইউ সুহাগ। ওরিয়েন্ট লিখেছে হাট হাজারি কলেজ থেকে, আমার মনে হয় ছুরিটার মধ্যে কোন রহস্য, ছুরিটার মধ্যে তুমি স্টোরি লিখতে গিয়ে ছুরি লিখে ফেলেছো নাকি? আচ্ছা, আর আর কুয়াশা লিখেছে অবন্তিকা আপু আমার মনে হচ্ছে সুমি কোনোভাবে এইসব করছে, এটা কি বোধ হয় শেষে, না তুমি একমাত্র এতক্ষণ পরে আমি এটা পেলাম। এনিওয়ে তোমার প্রেডিকশন বেশ কাছাকাছি ছিল কিন্তু তুমি বলেইছো, তুমি প্রেডিক্ট করছো। নেপালে গেছে আপু জাকির সুমির মা বাবা ছোট বোন ও বড় বোনকে মেরে ফেলে, না জাকির তো নিজেই মরে গেল শেষ পর্যন্ত, এগুলো আগে এসেছে কুয়াশা চলাকালীন সময়। লিখেছে অনেক এসএমএস, অনেক অনেক, হাই শামিন আপু কেমন আছো, আপু আজকের এপিসোড অসম, আপু তুমি যেমন, আচ্ছা অনেক ভালো ভালো কথা লিখেছে, অনেক ধন্যবাদ, আমি লজ্জা পাচ্ছি এগুলি পড়তে, এত প্রশংসার দরকার নেই, খুশি হলেই তোমরা, খুশি হলে আমি খুশি। আপু আপনার সাথে কি কোনো ভৌতিক কিছু ঘটেছে, আসিফ ফ্রম ইকবাল রোড মোহাম্মদপুর, ঘটেছে এখন হঠাৎ করে চট করে তো বলতে পারবো না, এই মুহূর্তে ঘটলো একটা শব্দ হয়ে গেল এই রুমের মধ্যে, আমি বুঝলাম না, আমি ছাড়া এখানে কেউ নেই, এটা পড়তে গেলাম কেন সেটাও যাই না, আমার আসলে কিন্তু ভয় লাগছে, ট্রু তোমরা শব্দটা পেয়েছো কিনা আমি জানি না, কি যেন একটা খট করে শব্দ হলো, আমি রিয়েলি আমি জানি না, পিছন ফিরে তাকাতে পারছি না। স্টুডিওর বাইরে যদি কেউ থাকে তাহলে ভিতরে এসে বসলে আমি একটু ভয় কম পাই, কারণ আমি নাম ধরে ডাকতে পারছি না। আচ্ছা, হাই আমি শারমিন আপু, হাও ইউ, আজকের গল্পটা খুব ভয় লাগছে আপু, কিবরিয়া রাঙামাটি থেকে আপু, আমি বুঝে গেছি সুমির বড় বোন রুমিকেই রাজীব খুন করেছে, রাজীব কে, জাকির ছিল আপু, ওকে রুমিকে হত্যা করা হয়েছে। মিতু লিখেছে আপি আমার মনে হয় সুমির ফাদার ওই মেয়েটাকে খুন করেছে, গোড়ার দিন। রিদু লিখেছে সুমির বড় বোন রুমি খুনি, রুমির খুনি দারওয়ান, কত দূর চলে গেছে ভাবতে ভাবতে। নাফিসা লিখেছে হাই আপু, আজ আমার ফ্রেন্ড আরতির বার্থডে, ও এখন কুয়াশা শুনছে, সো প্লিজ ওকে উইশ করে দাও, হ্যাপি বার্থডে আরতি। ইমু লিখেছে আশুলিয়া থেকে আপা যান, এসএমএস টা পড়লেন না, অসম স্টোরি বাট কুয়াশ কষ্ট পেলাম, এই যে পড়ে দিলাম, কষ্ট করার কিছু নেই, অপেক্ষা করতে হবে কুয়াশা চলাকালীন সময়, আমি এসএমএস পড়ি না, প্লিজ হেল্প মি, হেল্প মি মেকিং মাই ফিল্ম, আপনি কি আমার সাথে কাজ করবেন, আপনি কে, আপনার নাম নেই তো, নামটা পাঠাতে হবে তো, আমি রেডিওতে কাজ করতে করতে কাহিলা আর কোথাও কাজ করবো না, আমার ইচ্ছে নেই, না টিভিতে না মুভিতে। ওকে, মনিমা লিখেছে আজ প্রত্যয় শো কখন হয়, আজ প্রত্যয় শো হয় সকাল আটটা থেকে এগারোটা অব্দি, প্রতিদিন হয় শুক্রবার বাদে। সোহেল জানা লিখেছে গুলশান থেকে, শ্যামিন আপু আমি একজন পুলিশ, গাজীপুর ডিউটি পড়েছে, আজ ডিউটি করছে আর এফএম এ আপনাকে শুনছি, ভালো লাগছে, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। বৃষ্টি লিখেছে, বৃষ্টি অরবিট লিখেছে চিটাগং থেকে, আপু এক্সামের টেনশনে আজ ভয় পাচ্ছি না, 4 তারিখ থেকে আমার এসএসসি এক্সাম শুরু, প্লিজ প্রে করবেন, অল দ্য বেস্ট বৃষ্টি, খুব ভালো করে পরীক্ষা দাও। হাই শামিন আপু, আমি মিজান ফ্রম যাত্রাবাড়ি ঢাকা, আমি তোমার নিয়মিত শ্রোতা, আজ আমি আমার একটা এসএমএস, তুমি আমার একটা এসএমএস পড়নি, তোমার উপর রাগ হচ্ছে, আচ্ছা এই যে পড়ে দিলাম, স্টোরি যখন হতে থাকে তখন তো কোনো অবকাশ নেই বা কোনো সুযোগ নেই, অবকাশ তো না সুযোগই নেই এসএমএস পড়বার। সোহাগ খান লিখেছে কুয়াশা মানে ভেরি নাইস স্টোরি শারমিন উইথ শারমিন আপু, ওকে থ্যাংক ইউ সো মাচ। মামুন লিখেছে আপু তোমার বই কই পাবো, বইমেলায় পাবে আমার বই, এখন বইমেলায় পাবে এই এক মাস ফেব্রুয়ারি মাস পুরোটা, অন্বেষা প্রকাশনের যে স্টল আছে সেখানে 247, 248, 250 এখানে পাবে। হাই শামিন আপু, ওকে হাই নাম নাই মনিমা লিখেছে, আর যে প্রত্যয় বলে দিয়েছে মনিমা একবার। লিফন লিখেছে মাদার গড থেকে আসা মেরাপ, আমি নিয়মিত কুয়াশা শুনি বাট SMS করা হয় না। আজকের কুয়াশার নাম জানতে পারি, আজকের কুয়াশার প্রথম গল্পের নাম ছিল ফিরে আসা, আর পরের মূল কাহিনীর নাম হচ্ছে সাইকো। কুয়াশ মোহাম্মদ রকিব নোয়াখালী থেকে লিখে পাঠিয়েছেন, কেমন আছো আমাকে কল দিতে। আচ্ছা আপনাকে কল দিব কেন সেটা তো বুঝলাম না আমি। অনিকাচার লিখেছে, জাকির রাতে যার সাথে কথা বলে ভয় পায় সে সুমির ফ্যামিলির কেউ। অপূর্ব লিখেছে, স্টোরিটা সংক্ষেপে একবার, এগুলো অনেক আগে এসে সংক্ষেপে স্টোরিটা আমি খুব সুন্দর করে বলে দিয়েছি দুটো গ্যাপে, আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি। আর আমার এখন এই মুহূর্তে কাদের SMS আছে আমি একটু দেখতে চাই। এই মুহূর্তে আছে আমার সঙ্গে মোহাম্মদ রকিবুল আলম মঠবাড়িয়া থেকে, ফুল এপিসোড ডাউনলোড করে শুনতে চাচ্ছেন। আমি বলে দিচ্ছি কি করে শুনতে হবে। এই মুহূর্তে আসলে থেকে অসম নাইস গুড বেস্ট কুয়াশা। আচ্ছা ইমরান লিখেছে মিরপুর থেকে, শুনি খুনি এতক্ষণ পরে না, এত তো আমরা সবাই জেনে গেছি শুনি খুনি। আচ্ছা আচ্ছা অবন্তিকে লিখেছে একটু আগে যে আপনি, আমি কিন্তু এটা আগে থেকেই এটা প্রেডিক্ট করতে পেরেছিলাম, আমার SMS টা পড়ার জন্য অনেক থ্যাংকস। আচ্ছা কে একটা প্রেডিক্ট করতে পেরেছে সেটা তুমি কিনা আমি জানি না, আরেকজন করেছিল, তুমি কিন্তু সেটা লেখনি আমার যতদূর মনে পড়ছে। তো ঠিক আছে আজকে বিদায় নেই, কালকে আবার, কালকের জন্য তৈরি হও সবাই, তারা রামপামে আমাদের সঙ্গে গান করতে। কালকে আসবো রাত 9টায় আমি আর আজকে রেহান তারা রামপামে, সেই পর্যন্ত দেবীর সঙ্গেই থাকো, টাটা বাই বাই গুড নাইট।
This track was downloaded from FusionBD.com.